السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين، والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وصحبه ومن تبعهم بإحسان إلى يوم الدين، أما بعد، فقد أرشد الباري سبحانه وتعالى في معظم تنزيله بعد أعوذ بالله من الشيطان الرجيم: من المؤمنين رجال صدقوا ما عاهدوا الله عليه فمنهم من قضى نهبه ومنهم من ينتظر وما بدلوا تبديلا ليجزي الله الصادقين بصدقهم ويعذب المنافقين إن شاء أو يتوب عليهم إن الله كان غفورا رحيما. ويقول النبي عليه الصلاة والسلام أن أبي هريرة رضي الله تعالى عنه قال: قال رسول الله صلى الله عليه وسلم: من أحبهما فقد أحبني، ومن أبغضهما فقد أبغضني. رواه أحمد في مسنده بسند صحيح، وصححه الشيخ الألباني رحمه الله. আজকে আপনাদেরকে আজ থেকে প্রায় 1425 বছর আগে নিয়ে যাব। আজ থেকে 1425 বছর আগে এমন এক ব্যক্তিত্ব, এমন এক মহত্ব সম্পর্কে আজকে আমরা আপনাদের কাছে আলোচনা করব। যে ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা কোথা থেকে শুরু করব, আমি প্রায় বলাইতে পারে এই বিষয়টা নিয়ে এক মাস থেকে লেখাপড়া করতেছি। এতই বিষয়টা কঠিন ও জটিল, কোথা থেকে শুরু করব আমি নিজে আজ এখন পর্যন্ত ঠিক খুব একটা ভালো করে খোঁজ করে পাইনি। আজ কেমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব, যে ব্যক্তিত্ব যে ব্যক্তিত্বের বাবা মা ভাই নানা নানি এমন এক পরিবারে, যে পরিবারের সম্পর্কে আমাদের সকলেরই জানা, যার নানাজি হলেন সাইয়েদুল মুরসালিন খাতামুন নবীন, মহাবুল আলামিনের সর্ব নবী রসুল যত সৃষ্টিকুল সবার যিনি শিরোমণি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যার মা হলেন নবী নন্দিনী ফাতিমাতুজ জাহরা, যিনি সাইয়্যিদাতু আহলি নিসা, যিনি জান্নাতি নারীদের সর্দারানী, এমন এক ব্যক্তিত্ব যার বাবা হলেন আলী হায়দার জুলফিকার, যার বাহাদুরি, যার সম্মান, যার সম্পর্কে আল্লাহ নবী আলাইহিসসালাম বলেন যে আলী আমার একটি টুকরা, আমি আলীর একটি টুকরা, যা বড় ভাই হাসান, যার সম্পর্কে আল্লাহ নবী বলেন জান্নাতির যুবকদের সর্দার, যার নানিজি খাদিজাতুল কুবরা, যিনি ইসলামের সর্বপ্রথম শরবত পান করতে পেরেছিলেন, যাকে মহান রব্বুল আলামিন স্বয়ং আরশে আজমির উপর থেকে জিবরিলের মাধ্যমে এই দুনিয়ায় সালাম পাঠিয়েছিলেন, যার জন্য মহান রব্বুল আলামিন তার জান্নাতে একটি স্পেশাল বালাখানা বানিয়ে রেখেছেন, এমন এক ব্যক্তিত্ব সম্পর্কে আলোচনা করা মত আমার ভাষা নেই, আমার ডিকশনারিতে আমার অভিধানে এত শব্দ নেই যা দ্বারা এই ব্যক্তিত্বকে আমি আপনাদের কাছে তুলে ধরব। যে ব্যক্তি সম্পর্কে হাদিসে বহু হাদিস এসেছে, হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কাবার ছায়ায় বসে আছেন, বলছেন আহাব্বু আহলিল আরদি ইলা আহলিস সামা আল ইয়াউম, হযরত আব্দুল্লাহ আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখছেন হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু আসতেছে কাবার দিকে, তিনি বসে আছেন কাবার ছায়াতে, বলছেন আজ আজকের দিনে এই পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি আসমানবাসীর কাছে তিনি হচ্ছেন ওই যা আসতেছে, আর তিনি হলেন কে? হোসেন রাদিয়াল্লাহু তাআলা। জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা বলেন, কেউ যদি দেখতে চাও জান্নাতের মানুষ এই পৃথিবীতে বিচরণ করতেছে, চলাফেরা করছে তোমাদের সামনে, তাহলে দেখে নাও নবী দহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা। এত বড় ফজল ও কারাম, এত বড় মহত্ব, এত বড় সম্মানী এবং এত বড় মর্যাদাশীল ব্যক্তি সম্পর্কে আমাদের আলোচনা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখতে পেলে বসে যেতেন পায়ের কাছে, বসে গিয়ে হোসেনের পা থেকে তা ধুলোগুলিকে ঝেড়ে ঝেড়ে দিতেন। যেই হোসেন ছিল সবার প্রিয়, যেভাবে ভালোবাসত আল্লাহ নবী আলাইহিসসালাম, মা বাবা সকল সাহাবে কাওবাকার ওমর উসমান আলী প্রত্যেকেই সবার প্রিয়, কারণ আল্লাহ নবীর প্রিয়। আল্লাহ নবী বলে যে হাসান হুসাইনকে মহব্বত করলো সে আমি নবীকে মহব্বত করি, আর যে হাসান হুসাইনকে ঘৃণা করলো সে আমি নবীকে ঘৃণা করলো। যে নবী এই হুসাইন আর হাসান সম্পর্কে বলেন যুবক অবস্থায় দুনিয়া থেকে বিদায় হবে, তাদের সর্দার জান্নাতে কে হবে? হযরত হাসান এবং হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যেই হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পায়ে হেঁটে তার জীবনে 25 বার হজ আদা করেছিলেন, বাইতুল্লাহ শরীফের হজ করেছিলেন। যেই হোসেন এবং হাসান সম্পর্কে আল্লাহ নবী বলে হুমা রাইহানাতাই মিনাদ দুনিয়া, এই পৃথিবীর গোলাপ ফুল, এই পৃথিবীর সুগন্ধি হাসান আর হোসেন। একটা হাদিসে এসেছে যে আল্লাহ নবী আলাইহিসসালাম, যদিও হাদিসটা সনদ দিক থেকে দয়িব বা দুর্বল, হযরত হাসান হুসাইনকে গায়ের মধ্যে চিপে ধরে দুইজনের গা থেকে সুগন্ধি দিতেন আল্লাহর নবী আলাইহিস, যে আল্লাহর নবীর গা থেকে সুগন্ধি মিস্ক আম্বারের চাইতে বেশি, সেই নবী তার এই দুই ফুল থেকে দুই গোলাপ থেকে তিনি কি সুগন্ধি গ্রহণ করতেন। বন্ধুগণ, এমন এক ব্যক্তিত্বের সম্পর্কে, কারণ এমন এক ইতিহাস যার থেকে বলছিলাম আপনাদের 1425 বছর আগে আপনাকে যেতে হবে। আসুন আজকে ইতিহাসের কিছু পাতা আমরা উল্টাই, দেখি এই মহান ব্যক্তিত্ব হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু শৈশব কৈশোর যৌবন তারপরে তার সার্বিক দিক আমরা আজকে কোরআন হাদিসের আলোকে আপনাদের কাছে আলোচনা করে তুলে ধরব। জানি না আপনাদের কাছে কতটুকু আমরা আজকে তুলে ধরতে পারবো। প্রথমে আমরা বলি হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, তুমি আমাদের সালাম নাও, তুমি আমাদের সালাম নাও। যদি আমরা আজ অনেক পরে এসেছি, তারপর তোমাকে জানাই সালাম, আজ সালাম জানাই তোমাকে 1400 বছর পরে। তোমার উপরে সালাম যেদিন তুমি জন্মগ্রহণ করেছিলে, যেদিন তুমি শহীদ হয়েছিলে কারবালার পাহাড়ে, আর ওই দিনও তোমার উপরটি সালাম যেদিন তুমি আবার কিয়ামতের মাঠে তোমার কবর থেকে উঠে তোমার প্রতি যারা জুলুম করেছিল তাদের কাছ থেকে তোমার সঠিক ফয়সালা আল্লাহর কাছ থেকে তুমি বুঝে নেবে, সেই দিনও তোমার উপরটি সালাম। আমরা একটু শুরুতে যাই। আপনারা জানেন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আপন চাচাতো ছোট ভাই, বালকদের মধ্যে সর্বপ্রথম ইসলাম গ্রহণ করেছিলেন যিনি, তিনি ছিলেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাররামাল্লাহু ওয়াজহা। আল্লাহর নবী আলাইহিস সালামের হাতে লালিত পালিত, নবুয়াতের রেসালাতের শুরু লগ্ন থেকেই শেষ পর্যন্ত যেই যুবক আল্লাহর নবীর সব সময় পাশে থাকা, যেই যুবক হিজরতের সময় আল্লাহর নবীর জীবনের উপরে হুমকি নিয়ে তার বিছানায় শুয়েছিলেন, যে যুবকের মাধ্যমে ফাতে খাইবার হয়েছিল, যাই হোক নবীনন্দনী সর্ব সবচাইতে ছোট সবচাইতে প্রিয়তমা হযরত ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহর নবী চরম তাকে ভালোবাসতেন। ফাতেমা ঘরে আসলে আল্লাহর নবী উঠে দাঁড় হয়ে গিয়ে যেখানে বসে থাকতেন ফাতেমাকে আদর করে বসে দিতেন, সকাল সন্ধ্যা সর্বসময় তার খবর নিতেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহা দিন বড় হয়ে উঠলেন, যৌবনে পদার্পণ করলেন, বিয়ে করার ইচ্ছা, নবী নন্দনীকে তার পছন্দ ফাতেমাতু যোহরা। কিভাবে রাসূলের কাছে চাচাতো ভাইয়ের কাছে প্রস্তাব দিবে বিয়ের, লজ্জা করে। হযরত আবু বকর সিদ্দিক হাযিল উম্মা সিদ্দিকুল আকবার, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ফারুক হাযিল উম্মা, এই উম্মতের ফারুক আদম উমর, এই দুইজন এসে হযরত আলীকে বলেন, লজ্জা করার কিছু নেই, তুমি প্রস্তাব দিয়ে বলো, আমরা তো পিছনে আছি। হযরত আলী একবার সামনে যায়, পিছনে আসে, কিভাবে বলবে, হ্যাঁ হবে না না হবে জানি না, রাসূল রাজি হলেও ফাতেমা রাজি হবে কিনা, আমি তো একজন গরিব মানুষ, কিছুই নেই আমার, কিছু নেই অর্থ কড়ি টাকা পয়সা কিছুই নেই, যা ছিল মক্কায় সে ছেড়ে শূন্য হাতে রিক্ত হস্তে হিজরত করেছি মদিনায়। এটা হিজরতের আগে বিয়ে, হ্যাঁ হিজরতের পরে। হ্যাঁ হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর এবং ওমারের উৎসাহে প্রস্তাব দিয়ে বসলেন আল্লাহর নবীর কাছে গিয়ে হাজির। আল্লাহর নবী আলাইহিসসালাম হযরত আলীকে দেখেই বলছেন, মাল্লাই যাবে, কি কারণে তুমি এসেছো এই মুহূর্তে এই সময়? তার মনের কথা খুলে বলে আল্লাহর নবী আলাইহিসসালাম একটা মুচকি হাসি বললেন, আলা রিসলিকা ইয়া আলী হাত্তা আখরুজ ইলাইক, দাও তোমার জায়গাতে দাঁড়িয়ে থাকো, আমি ফাতেমার কাছে গিয়ে তোমার এই প্রস্তাব দিয়ে দেখি তার সম্মতি আছে কিনা। আজ আমাদের অনেক অজ্ঞ মূর্খ বাবারা রয়েছেন, গার্জিয়ান রয়েছে, যারা মেয়েদের অনুমতি নেওয়াকে জরুরি কিছুই মনে করে না, কোন মেয়ের অনুমতি ছাড়া বিয়ে দেওয়া যায় নেই। গত মাসে আপনাদের আলোচনা হয়েছিল মেয়ের বাবার চোখে অশ্রু, এই বিষয়ে আমি আলোচনা করেছিলাম আপনাদের, এর আগেও আমার যে ক্যাসেট আলোচনা হয়েছে সুখী সংসার সেখানেও আলোচনা আছে। ফাতেমাতু যোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী প্রস্তাবের কথা বললেন, আলী তোমার ব্যাপারে এই কথা বলছে। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা চুপ করলেন। আল্লাহর নবী বের হয়েছে বললেন যে, আল্লাহর নবী আলাইহিসসালাম বললেন যে ফাতেমা সম্মতি দিয়েছে এবং তার এই চুপে আল্লাহ বরকত দান করুক। হযরত আলীকে বললেন, এবার তুমি বিয়ের প্রস্তুতি গ্রহণ করো, নিঃস্ব ব্যক্তি কিছু নেই, একটা মাত্র লৌহ বর্ম যেটা পরে যুদ্ধ বিগ্রহ করে এটাই বাজারে নিয়ে গেছে। বাজারে দেখে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু 400 দিরহাম দিয়ে হযরত আলীর ওই লৌহ বর্মটা কিনে নিলেন। নেওয়ার পরে বলছে, এই তোমার বর্ম, এটার মালিক আমি, আর এই 400 দিরহামের মালিক তুমি। কয় তা ঠিক, আমি এই বর্মটা আমার পক্ষ থেকে তোমাকে উপহার দিলাম, গিফট করলাম। হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কোলের মধ্যে 400 দিরহাম নিয়ে এসে রেখে দিলেন। আল্লাহর নবী এক মুষ্টি দিরহাম নিয়ে বিলালকে ডাকলেন, বিলাল তার দেখে বললেন, যাও এটা দিয়ে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার জন্য কিছু খুশবু আতর কিনে নিয়ে আস, মিস কিনে নিয়ে আস। এবার বিয়ে অনুষ্ঠান সানাই, বিয়ের সানাই বাজা শুরু হলো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ডেকে বললেন, দুই মুঠে বা দুই হাতে ধরে বলে, এইগুলি নিয়ে যাও এবং আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আরো বেশ কিছু সাহাবীকে হযরত আবু বকরের সঙ্গী বানিয়ে দিয়ে বললেন, যাও বাজারে গিয়ে ফাতেমার জন্য, আলীর ফাতেমার জন্য বিয়ের আসবাবপত্র, বাসর ঘর সাজাবের জন্য যা যা লাগে সব তোমরা কিনে নিয়ে আসো। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে বাজারে সবাই গিয়ে বাজার করলেন। যতক্ষণ পর্যন্ত হযরত আবু বকরের পছন্দ না হয় কেউ কোনো সম্মতি দেয় না। বাজার করে হযরত আবু বকর সাহাবায়ে কেরাম উঠে নিয়ে রাসূলের সামনে রেখে দিলেন। আল্লাহর নবী ওইগুলি আসবাবপত্র কাপড় চুপড় যা কিছু হাতে নিয়ে নাড়ছেন আর বলছেন, বারাকাল্লাহু লি আহলিল বাইত, আল্লাহ রাব্বুল আলামিন আহলে বাইতের এই সমস্ত, এই খুবই মনে করছেন এখনকার বিয়ে শাদী, আমেরিকা গিয়ে বাজার, ব্রিটেন গিয়ে বাজার, ফ্রান্স থেকে বাজার, বড় বড় মার্কেটে গিয়ে বাজার না, মদিনার সেই জীর্ণ শীর্ণ বাজার থেকে ওখানে যা পাওয়া গিয়েছে। এরপরে আল্লাহ নবী আলাইহিসসালাম এইভাবে, কারণ আবু বকর তাদের বিয়ের অনুষ্ঠান সানাই বাজলো, বিয়ের অনুষ্ঠানে সবাই উপস্থিত হলো। এই বিয়ের সাক্ষী কে ছিল জানেন? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, ওমর ফারুক, ওসমান বিন নুরাইন, সমস্ত বড় বড় সাহাবায়ে কেরাম এই বিয়ের সাক্ষী ছিলেন। আজ আমাদের দেশে অনেক সময় বিয়ে চুরি করে দেয়, সাক্ষী ছাড়া বিয়ে বৈধ নয়। বিয়ে সই হওয়ার জন্য ওয়ালি গার্জিয়ান শর্ত এবং সাক্ষী দুজন কমপক্ষে শর্ত। চোর ডাকাত না, আমানতদারী, নামাজ পড়ে, ইনসাফ আছে, তারা দিন বুঝে এমন একজন দুইজন ভালো মানুষ। এই বিয়েতে সবাই খুব আনন্দ করলো, ইসলামে আনন্দ রয়েছে, কিন্তু অবৈধভাবে না, সীমা লঙ্ঘন করে না। সাহাবায়ে কেরাম সকলেই এই বিয়েতে খুশি করলেন, কারণ তারা এমন এক, এই পৃথিবীর, আমি অনেক সময় বলি এই পৃথিবীর ফেরেশতা হলেন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা। তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের ঘরে, তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে নাতে তারা গড়িত। এদেরকে, এদের শিক্ষককে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম। এদের মাদ্রাসা কি? মসজিদ নববী। এদের সিলেবাস কি? আল কোরআনুল করিম, সুন্নাত নববী। এই সিলেবাস যারা লেখাপড়া করেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাতে নাতে যারা তৈরি হয়েছে, এই শহরের মানুষগুলি তারা তো এমনই ছিল, মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাআহু আসিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম তারাহুম রুক্কান সুজ্জাদা ইয়াবতাগুনা ফাযলান মিনাল্লাহ ওয়া রিদওয়ানা সীমাহুম ফী বুজুহিহিম মিন আছারিস সুজূদ যালিকা মাসালুহুম ফিত তাওরাত ওয়া মাসালুহুম ফিল ইনজিল। সুবহানাল্লাহ, যারা কাফেরদের উপরে নির্দয় কঠোর, আপোষে মুমিনদের জন্য তারা অত্যন্ত দয়া দয়াশীল, তাদের মায়া মমতা ভালোবাসা আনন্দ সৌহার্দ্য, একে অপরের সম্পর্ক অত্যন্ত গভীর, যারা একের অপরের জন্য জীবন দিতে প্রস্তুত, যারা নিজে পায় না খেয়ে আরেকজনকে পানি খেয়ে মরতে প্রস্তুত, যারা নিজের রাত্রি ক্ষুধা থেকে অন্যের পেটে পেটকে পুরো করতে যারা প্রস্তুত, যারা নিজেদের সব কিছুকে একেবারে আল্লাহর কাছে সঁপে দিতে যারা প্রস্তুত। বন্ধুগণ, এমন এক পরিবেশে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং ফাতিমাতুজ জোহরা, নবী নন্দিনী ফাতিমাতুজ জোহরার বিয়ে সম্পাদন হয়ে গেল। বিয়ের পরে প্রথম সন্তান জন্মগ্রহণ করলো হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরপরে হোসাইন, এক বছরের ছোট বড়। হোসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু শাবান মাসের চতুর্থ হিজরির শাবান মাসে এই দুনিয়ায় তিনি জন্মগ্রহণ করেন। এই শিশু সন্তান জন্মগ্রহণ করার সাথে সাথে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দৌড় দিয়ে গেলেন ফাতেমার ঘরে, খেজুর চিবিয়ে তার পবিত্র মুখে লালা সহ ওই খেজুর তাহানিক বলে তার প্রিয়তম দৌহিত্রর মুখে দিয়ে দিলেন। হযরত আলীকে জিজ্ঞেস করলেন, মা রাসূলে, তোমার বাচ্চার নাম কি রেখেছো? বলে জাফর। কোন বর্ণে আছে হারব? আল্লাহ নবী বলেন, না, বরং তার নাম রাখো হোসেন, এমন এক নাম যে নাম পৃথিবীতে এর আগে কেউ রাখে না, আল্লাহর নবী আলাইহিসসালামের পছন্দ নাম। আমরা আনকমন নাম খোঁজ করি, মাফি মুশকিল, কিন্তু আনকমন খোঁজ করতে গিয়ে ওই ইহুদি খ্রিস্টান আর হিন্দুদের নাম চয়েস করা, এটা নিঃসন্দেহে কি ইসলামের বহির্ভূত কাজ, কোন মুসলিমের কাজ হতে পারে না। সাত দিনের দিন আল্লাহ নবী আলাইহিসসালাম নিজে আকিকা দিলেন হোসাইনের পক্ষ থেকে দুইটা মোটা তাজাকে তুম্বা। আমরা তো আজকাল নানা বাড়ি থেকেও হয় না, দাদা বাড়ি থেকেও হয় না, নিজেও হয় না, সব জাহেলের দল। টাকা থাকলেও হয় না হলে হয়, কেউ আবার গরু দিয়ে দেয়, কেউ আবার কুরবানির সঙ্গে ভাগা লাগায়, একটা শূন্য। এই শূন্যতা আজ আমাদের থেকে বিদায় নিয়েছে, অনেকেই জানে, অনেকেই জানে না, অনেকেই করে না, নাউজুবিল্লাহ।
আকিকা, আকিকা একটা বাবার তাই আকিকা দেওয়া সাজের দিন, তার নাম রাখা সুন্দর, তার চুল কেটে সেই চুল বরাবর ছেলে সন্তান হলে বা কে কেউ মেয়ে সন্তান হলে বলছে সেটা সেই পরিমাণ রূপা দান করে দেওয়া, সৎকার করে দেওয়া। এগুলি আজ সমস্ত গ্রামের আত্মীয় স্বজনকে নিয়ে খানা পাকাই আকিকার গোস্ত দিয়ে আনন্দ করা, আল্লাহর শুকরিয়া আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা, এটা মুসলমানদের একটা কি কালচার, কৃষ্টি, এদের একটা সংস্কৃতি এটা। কিন্তু আজ আমরা ছেড়ে দিয়ে অন্যদের সংস্কৃতিকরণে আজকে ব্যস্ত হয়েছে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু অত্যন্ত জীর্ণ শীর্ণ একটা বাড়িতে লালিত পালিত হলেন। যে বাড়িতে দুইটা মটকা ছিল পানির কলসি চামড়ার, যে দুইটা আল্লাহর নবী দান করেছিলেন, যে বাড়িতে একটা অত্যন্ত জীর্ণ শীর্ণ ওই তোষক ছিল, যার তোষকের ভিতরে এগুলা খেজুরের ইয়া পাতা টাতা দিয়ে এমন একটা ল্যাব ছিল, যে ল্যাব মাথা ঢাকলে পা পা আলগা হয়ে যেত, উদাম হয়ে যেত, আর পা ঢাকলে মাথা আলগ হয়ে যেত, এমন এক বাড়িতে খাওয়া দাওয়া এতই এতই খুব কি বলবো। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন বুখারী শরীফের হাদিস, মা শাবিআ আল মুহাম্মাদ মিন খুবজি শাইরিন ইয়াউমাইন মুতাতালিআইন হাত্তা কুবিদান নবী আলাইহিস সালাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল মুহাম্মাদ, মুহাম্মাদের পরিবার আলাইহিস সালাম দুই দিন যবের রুটি খেয়ে পরস্পর দুই দিন পেট ভরে যবের রুটি তাদের বাড়িতে জুটে নাই। এই দুনিয়ার সম্রাট মহানবরের সবচেয়ে প্রিয় বান্দা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার, এই পৃথিবীর বুকে যেই পরিবারের চাইতে অন্যত কোনো পরিবার হতে পারে না। আর চৌধুরী পরিবার রয়েছে, শেখ পরিবার রয়েছে, খান রয়েছে, মোল্লা রয়েছে, কত বাদশাহী পরিবার, রাজা পরিবার, কিন্তু এমন এক পরিবার যেই পরিবারের সঙ্গে পৃথিবীর কোনো পরিবারের তুলনা হতে পারে না। মা আয়েশা বলেন সেই পরিবারের মানুষরা দুই দিন পেট ভরে যবের রুটি খাওয়ার সুযোগ হয় নাই। আল্লাহ নবী রুটি গোস্ত খেতে ভালোবাসতেন, রুটি হলে গোস্ত হতো না, গোস্ত হলে রুটি হতো, এমন এক খুবই মানে গরিব ফ্যামিলির মধ্যে এই হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লালিত পালিত। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার পায়ে পায়ে হাঁটে, একটু একটু হাঁটতে পারে, উঠে পড়ে চলে, প্রথম কোথায় এই সন্তানের গমনটা, কোথায় কোথায় যায়, নানাজির বাড়িতে, নানাজির বাড়ি ঘর সবকিছুই কি মসজিদ নববী আলাইহিস সালাম, আল্লাহর নবী আলাইহিস সালাম খুতবা দিচ্ছেন, হযরত হাসান হোসেনের বড় ভাই ছোট ভাই হোসেনের ডান হাত ধরে দুইটা লাল জামা পরে হযরত আলী কিনে দিয়েছেন, একবার আছাড় খাচ্ছে একবার উঠতেছে, ছোট বাচ্চা পড়তেছে হয় না, এমন নানাজির কাছে যাচ্ছে, কোথায় মসজিদে, যেখানে ওয়াহির নূর, যেখানে ওয়াহি মাতলু কোরআন ও হাদিসের যেখানে চর্চা হয়, যেখানে আল্লাহর দেওয়া প্রদত্ত সত্যের কি হয়, সত্যের বিকশিত ঘটে, নূর সারা পৃথিবীতে ছড়িয়ে যাচ্ছে, সেই নূর আরোহণ করার জন্যে, সেই জ্ঞান শিখার জন্যে নাজির কাছে দুই ছোট বাচ্চা পড়ে উঠে হেঁটে হেঁটে যাচ্ছে। আল্লাহর নবী খুতবাই মেম্বারের উপরে বসে আছেন, আল্লাহর নবী দেখছেন তার দুই দুহিত্র কলিজার টুকরা, তার নয়নমণি, তার শরীরের টুকরা, সবচাইতে প্রিয়তম দুইজন সন্তান আসতেছে। আল্লাহর নবী লোভ সামলাতে পারলেন না, ধৈর্য ধারণ করতে পারলেন না, মেম্বার থেকে নেমে গেলেন, নেমে গিয়ে দুই দৈহিত্র হাসান আর হোসেনের দুইটি হাত ধরে মেম্বারের দুই সাইডে বসাই দিয়ে তিনি বললেন আয়াত পড়লেন, সাদাকাল্লাহ ইন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, আল্লাহ সত্যি বলেছেন তোমাদের সন্তানরা এবং তোমাদের ধন সম্পদ ফিতনা, পরীক্ষা, আমি চেষ্টা করেছি কিন্তু পারি নাই, তাদের মহব্বত আমাকে বাধ্য করে মেম্বার থেকে নামিয়ে তাদেরকে নিয়ে আসতে বাধ্য করেছে। এরপরে আল্লাহ নবী পাশে বসাই দিয়ে আলোচনা করতে লাগলেন, এটা নাসাই শরীফের হাদিস, সহিহ হাদিস। আল্লাহর নবী আলাইহিস সালাম এইভাবেই তার দুই কলিজার টুকরাকে ভালোবাসতেন। আল্লাহর নবী একদিন মসজিদে নববীতে নামাজ পড়াচ্ছেন, এশার নামাজ। হাসান আর হুসাইন আল্লাহর নবীর পিঠের উপরে লাফ দিয়ে ঘোড়া করে বসে গেছে। অন্য হাদিসে আছে আল্লাহর নবী ঘোড়া হতেন আর হাসান হুসাইনকে পিঠের মতো চড়াই দিয়ে হামাগুড়ি দিয়ে হাঁটতেন। আল্লাহ, নামাজরত অবস্থায় হাসান হুসাইন লাফ দিয়ে নামাজি যখন সেজদায় পিঠের উপরে চড়ে বসছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন আল্লাহ নবী তাদের পিছন থেকে খুব নরম করে ধরে সাইডে রেখে দিয়ে দুইজনকে আবার তিনি উঠে গেলেন। এইভাবে আল্লাহ নবী নামাজ শেষ করলেন। নামাজ শেষ করে একজনকে ডানুরুতে একজনকে বামুরুতে দুই রানের উপরে বসাই দিয়ে কথা বলছেন সাহাবায়ে কেরামদের সঙ্গে। আবু হুরায়রা বলে ইয়া রাসূলুল্লাহ, আমি এদের দুইজনকে তার মার কাছে রেখে আসি, তাই না দাও। এরপরে আল্লাহ নবী বললেন যাও তোমরা দুইজন তোমরা তোমার মার কাছে চলে যাও, ফাতেমাতুজ জোহরার কাছে চলে যাও। সুবহানাল্লাহ, যখন আল্লাহ নবীর কাছ থেকে এই দুইজন এবার বাড়িতে যাওয়ার জন্য বের হয়েছে, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন কোথা থেকে একটা যেন বিরাট আলোক উজ্জ্বল ভেসে উঠলো, একটা আলোক বর্তিকা চলে আসলো তাদের সামনে সামনে, আলো দিয়ে তাদের যতক্ষণ পর্যন্ত তারা তার মার কাছে না পৌঁছলো ততক্ষণ পর্যন্ত আলোটা জ্বলতেই থাকে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। রাত্রির অন্ধকারে আলো দেওয়ার জন্য মহা রব্বুল আলামিনের পক্ষ থেকে যাদের জন্য আলো আছে, এমন দুই ব্যক্তিত্ব, তাদেরই একজন আজ হুসাইনের আজকে আপনাদের কাছে আলোচনা করতে যাচ্ছি আমরা, বা করব। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু আরো পাঁচজন সন্তানের মতো, ছোট বাচ্চার মতো বাইরে বের হয়ে বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করত। বাড়ির মধ্যে ঢুকে না, কারোর সঙ্গে মিশে যাবে তা না, তাও খেলাধুলা করত। হযরত ইয়াল ইবনে মুররা বলেন আল্লাহর নবী আলাইহিসসালামকে জনৈক সাহাবী একটা খাওয়া দাওয়ার ব্যাপারে দাওয়াত করছেন। আল্লাহর নবী ওইখানে যাচ্ছেন, দেখে হুসাইন বাচ্চাদের সঙ্গে খেলাধুলা করতেছে। আল্লাহর নবী দুইটা হাত বাড়াই দিয়ে হুসাইনকে ধরার চেষ্টা করছে, আর হাসান এদিক ওদিক দৌড় দিয়ে ভাগে না, বাচ্চারা অনেক সময় দেখেন না, আর আল্লাহ নবী হাসতেছেন। এইভাবে এক পর্যায়ে হুসাইনকে আল্লাহ নবী গিয়ে জড়ায় ধরে আল্লাহ নবী তার এই থুতনি আছে না থুতনির নিচে একটা হাত দিলেন আর মাথার উপরে একটা হাত দিয়ে চুমু খেয়ে বললেন হুসাইন মিন্নি ওয়া আনা মিন হুসাইন, আমি হুসাইনের আর আমার হলো হুসাইন, হুসাইন আমার অঙ্গ আর আমি হুসাইনের একটা অঙ্গ। আল্লাহ নবী আলাইহিসসালামের কোন কোন বর্ণনা আছে যে উপরের চেহারাটুকু হাসানের সঙ্গে বেশি সাদৃশ্য ছিল আর নিচের এখান থেকে নিচেরটা হুসাইনের সঙ্গে বেশি ছিল। আল্লাহ নবীকে কেউ দেখতে চাইলে হাসান হুসাইনের দিকে দেখলেই আল্লাহ নবীর চেহারা মোবারক কেমন ছিল, শরীরটা কেমন ছিল, তার আকৃতি কেমন ছিল টের পাওয়া যেত। নবী দুনিয়া থেকে বিদায় নিয়েছিলেন কিন্তু তারই একটা আকৃতি দুনিয়া আল্লাহ রেখে দিয়েছিলেন এই জগৎবাসীর দেখার জন্য। আল্লাহ আহাব্বাল্লাহু মান আহাব্বা হুসাইনা, যে হুসাইনকে ভালোবাসে আল্লাহ তাকে ভালোবাসে। হুসাইনুন সিবতুম মিনাল আসবাব, হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একজন দহিত্রের মধ্যে হতে দহিত্র, তার একজন দহিত্র একটা উম্মাহ। এই হাদিসটা ইমাম তিরমিজি হাসান সনদে বর্ণনা করেছেন। আল্লাহর নবী আলাইহিসসালাম হাসান হুসাইনকে এতই ভালোবাসতেন, কিছুক্ষণ পর পরই ফাতেমার ঘরে গিয়ে না দেখে আসতে তার ঘুম হতো না। আল্লাহ নবী আলাইহিসসালাম একদিন জিয়ারতের জন্য আলীর বাড়িতে প্রবেশ করে দেখে আলী ঘুমিয়ে আছে। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি পান করার জন্য চাইছে মার কাছে, আল্লাহ নবী বলে না এই আলী উঠো, এই ফাতেমা দৌড় দাও। আল্লাহ নবী স্বয়ং নিজেই আলীর ঘরে একটা ছাগল ছিল ওটা দুধ দহন করে হুসাইনকে পান করালেন। এরপরে হাসান আসলেন, হাসানকে দূরে রেখে ওকে পান করার পরে তো ফাতেমা রাদিয়াল্লাহু বলেন ইয়া রাসূলুল্লাহ, আপনি বুঝি হোসেনকে বেশি ভালোবাসেন হাসানের চাইতে। কই না, আসলে তা না, ব্যাপারটা হলো যে হোসেন তো আগে আমার কাছ থেকে পানি পান করার জন্য চেয়েছে। সুবহানাল্লাহ। এরপর আল্লাহ নবী বললেন ফাতেমা শোনো, আমি এবং তুমি আর হাসান আর হোসেন আর ওহাদ আর ওই যে ঘুমিয়ে আছে বিছানার উপরে আলী, এই সবাই কিয়ামতের মাঠে একই জায়গায় আমরা থাকব। এই জন্য বন্ধুগণ আপনার শুভ সংবাদ, সুসংবাদ নেন। আল্লাহ নবী বলেন কিয়ামতের মাঠে এই দুনিয়াতে যে যাকে ভালোবাসবে, যে যার সঙ্গে থাকবে কিয়ামতের মাঠে তার সঙ্গে তার হাসর নাসর হবে। যদি আপনি আহলে বাইতকে ভালোবাসেন, হাসান হোসেন আলী ফাতেমাকে ভালোবাসেন, আল্লাহর নবীকে ভালোবাসেন, তাহলে কিয়ামতের মাঠে আহলে বাইতের সঙ্গে আপনার হাসর নাসর হবে। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আমি হাদিস শোনার পরে বলছেন যে আমি আহলে বাইতকে ভালোবাসি, আবু বকর উমারকে ভালোবাসি, যদিও তাদের মতো ভালো কাজ করতে পারি না, কিন্তু আমি আশা রাখি কিয়ামতের মাঠে এদের সঙ্গে আমার কি হবে, হাসর নাসর হবে। শুধু তাই না, জান্নাতের মধ্যেও তাদের সঙ্গে আপনার থাকার ব্যবস্থা হবে। একজন সাহাবী আল্লাহর নবীর দরবারে কাঁদতে কাঁদতে এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, কাঁদতেছি। আল্লাহ নবী বলেন, কেন কাঁদছে, কি হয়েছে? ইয়া রাসূলুল্লাহ, আপনার দরবারে যখন থাকি তো ভালোই লাগে, বাড়িতে গিয়ে একটা কথা মনে হলো, আপনি মরে যাবেন আমি মরে যাব, জান্নাত পেলেও তো আপনার সঙ্গে আপনি থাকবেন, পেলেও ফেল জান্নাতুল ফেরদাউসের সবচেয়ে ঊর্ধ্বে, আমি কোথায় থাকবো জানি না, মরার পরে আর আপনার এই সুন্দর চেহারা দেখার সৌভাগ্য হবে না, যার আপনার সঙ্গে আর কথা বলার সৌভাগ্য হবে না। এই কথা স্মরণ করে আমি কান্নায় ভেঙে পড়েছি। এমন কোন কাজ কি আছে করলে জান্নাতও আপনার সঙ্গে সাক্ষাৎ, মৃত্যুর পরেও আপনার সঙ্গে সাক্ষাতের ব্যবস্থা আছে? আল্লাহ নবী চুপ হয়ে গেলেন, আয়াত নাজিল হয়ে গেল। এই আয়াতটা সূরা নিসার সম্ভবত 69 নম্বর আয়াত। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন যারা আল্লাহ এবং রাসূলের অনুসরণ অনুকরণ করবে তাদেরকে ভালোবাসবে, তারা নবীদের সঙ্গে হযরত আদম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী রাসূল, যত সিদ্দিকীন, আবু বকরের মতো যারা সিদ্দিক, যারা শহীদ আমির হামজার মতো, যারা নেককার, যারা আল্লাহর ওলি, যারা পাবলিক, যারা মুফাসসির, বড় বড় আল্লাহর ওলি আউলিয়া, এই নেককার সকল মানুষের সঙ্গে জান্নাতে থাকার সৌভাগ্য হবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন কতই তাদের সৌভাগ্য, কতই তাদের বন্ধু, কতই সুন্দর তাদের বন্ধু। আল্লাহ বন্ধুগণ, হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নেতৃত্বে বা তারই সেবা যত্নে লালিত পালিত হলেন কে, হাসান হোসেন, যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন আল হোসেন ওয়াল হোসেন, আল হাসান ওয়াল হোসেন সাইয়্যিদা শাবাব আহলি জান্নাহ, জান্নাতের যুবকদের যিনি সর্দার, যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন রাইহানাতাই মিনাদ দুনিয়া, এই হাসান হোসেন এই দুনিয়ার গোলাপ ফুল আমার, এই দুনিয়ার সুগন্ধি। যাদের সম্পর্কে আল্লাহ নবী বলেন মান আহাব্বাহু ফাকাদ আহাব্বানি, যে হাসান হোসেনকে ভালোবাসলো আমি নবীকে ভালোবাসলো, ও মান আবগাদাহুমা ফাকাদ আবগাদানি, যারা এই দুইজনকে ঘৃণা করলো, দুইজনকে কষ্ট দিল, সে আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কষ্ট দিল। এই জন্য ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি বলেন যারা আহলুল বাইতকে ঘৃণা করে, ফা আলাইহি লানাতুল্লাহ ওয়াল মালায়েকা ওয়ান নাস আজমাইন, যারা আহলে বাইতের কাউকে ঘৃণা করে তাদের প্রতি আল্লাহ ফেরেশতার এই পৃথিবীর সবার লানাত অভিসম্পাত, লা ইয়াকবালু মিনহু সারাফা ওয়ালা আযলা, তার ফরজ নফল কোনো ইবাদতই কবুল হবে না। ইমাম শাফি রাহমাতুল্লাহ আলাইহি বলেন আহলে বাইত এতই মর্যাদা আছে যাদের প্রতি নামাজে দূর পাতা করলে তার নামাজই কবুল হবে না। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা ওয়া বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ, যে দুরুদ পাঠ করবে না তার নামাজই কবুল হবে না। এই জন্য সঠিক মতে নামাজের শেষ পর্যন্ত দুরুদ পাঠ করা কি নামাজের রুকন, যেটা আদা না করলে নামাজই অপূর্ণ, নামাজ অপূর্ণ না, নামাজই হবে না। এই জন্য ইমাম শাফি রাহমাতুল্লাহ কিন্তু আহলুল বাইতের একজন ছিলেন, তিনি বলেন যারা এমন এক পরিবার যাই পরিবারের উপরে দুরুদ না পাঠ করে তার নামাজই হয়। সুবহানাল্লাহিল আযীম। বন্ধুগণ, আল্লাহর নবী আলাইহিস সালাম হোসেনকে অত্যধিক ভালোবাসতেন। একদিন হোসেনকে ঘাড়ে নিয়েছেন, তার মুখের লালা বয়ে বয়ে হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীরে কাঁধে পড়ে, আল্লাহ নবী রাগ করেন না, ঠিক না ঠিক? আমার হঠাৎ করে মনে পড়লো আমার নানাজির কথা, সত্যি আমি একদিন এরূপই নানার ঘাড়ে অনেক চড়েছি, ঘাড়ে করে আমার বাড়ি থেকে নানার বাড়ি নিয়ে গেছে নতুন গামছা গেঞ্জি প্যান্ট কিছু টাকা পয়সা, আমার ভালো করে মনে আছে। আল্লাহ নবী আলাইহিসসালাম বসে আছেন, তার কোলের মধ্যে হোসেন কেড়ে দেওয়া হলো, পেশাব করে দিলেন। স্বাভাবিক, আল্লাহ নবী রাগ হলেন না, কারণ তাকে ভালোবাসেন, তিনি তার শরীরে একটা অঙ্গ। এইভাবে হোসেন ও হাসান রাজি আল্লাহ তাআলা আল্লাহ নবী সকাল সন্ধ্যা ঝাড়ফুঁক করে দিতেন। আল্লাহ নবী হাসান হোসেনকে লক্ষ্য করে বলছে, তোমাদেরকে ওই দোয়া পড়ে আজকে ফুঁকে দিচ্ছি যে দোয়া পড়ে তোমাদের বাবা হযরত ইব্রাহিম খলিল আলাইহিসসালাম তার দুই সন্তান ইসমাইল এবং ইসহাককে ঝাড়ফুঁক করতো। আজকে অনেকেই বাবা মা আছে, একটা কিছু হলে চলো হুজুরের কাছে, হুজুর একটা দিল তাবিজ পড়াই, শিরকের শিরকের টোনা ঝুলাই দিল গলার মধ্যে। বন্ধুগণ একটা কথা মনে রাখবেন, যেই ছেলে মেয়ের গলায় একবার তাবিজ ঝুলেছে ওর তাবিজ জিন্দগিতে আর খোলা হবে না, কারণ এটা একটা শিরক। তাবিজ যার গলায় ঝুলে তার বেমার অসুখ বিসুখ আরো বাড়তে থাকে, কোনোদিন তার অসুখ বিসুখ ভালো হওয়ার কথা না। মানে তা আল্লাহ তামিম মতন ফাতাল আসে, আল্লাহ নবী তাবিজ ঝুলান নাই, আল্লাহ নবী ঝাড়ফুঁক করতেন। তোমাদেরকে শয়তানের থেকে পানা মেগে ফুকে দিচ্ছি। কোন যাই হোক, এইভাবে ঝাড়ফুঁক করে দিতেন আল্লাহ নবী আলাইহিসসালাম। একদিন একটা কালো আবা পরে জামা পরে হাসান আসলো, হাসানকে ঢুকাই নিলেন জামার মধ্যে, হোসেন আসলেন ঢুকাই নিলেন, ফাতেমা আসলেন ঢুকাই নিলেন। এরপরে আলী রাদিয়াল্লাহু তাআলাকে পিছনে নিয়ে বললেন, ইন্নামা ইউরিদুল্লাহু লিউযহিবা আনকুমুর রিজস আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ নবী বললেন, এটাই আমার আহলে বাইত। আহলে বাইত বলতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আলী হাসান আলী ফাতেমার ওরসে ছেলে মেয়ে যত, তার স্ত্রীগণ এবং বানি হাসিমের আব্বাস মুত্তালিব মুসলমান যারা তার পরিবারের সবাই আহলে বাইত, সবাই কি আহলে বাইত। আল্লাহ নবী আলাইহিসসালাম অত্যধিক ভালোবাসতেন হোসেনকে। একদিন বাড়ির পাশ দিয়ে যাচ্ছে হোসেন, কাঁদতেছে, আল্লাহ নবী সবর করতে পারলেন না, ঢুকে গেলেন বাড়িতে, বললেন, ইয়া ফাতেমা তাজ-জাহরা, ওই নান্তি কোথায় তুমি, কেন হোসেন কাঁদতেছে তুমি জানো না? হোসেন কাঁদলে আমি কষ্ট পাই, কেন তারে কষ্ট দিচ্ছ তুমি, আমার কেন কষ্ট দিচ্ছ? সুবহানাল্লাহ। বন্ধুগণ, এইভাবে এমন এক নানাজির কোলে আদর যত্নে মানুষ হয়েছিলেন হোসেন ও হাসান, হাসান ও হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। যাই হোক, একদিন এই নানাজি দুনিয়া থেকে বিদায় নিলেন। এগারো হিজরি আল্লাহ নবী দুনিয়া থেকে বিদায় নিলেন, বারোই রবিউল আউয়াল এই দুনিয়া থেকে তিনি সবাইকে ছেড়ে চলে গেলেন। হাসান হোসেন ছোট কিন্তু তাদের দুঃখ ঠিকই মদিনায় শোকের ছায়া ভেসে আসলো। এই শোকে শোকাতর হলেন হাসান হোসেন ফাতেমা। শুধু তাই না, মাত্র ছয় মাস পরে ফাতেমাতুজ জোহরা মাকেও হারালেন হাসান হোসেন। আল্লাহ রাব্বুল আলামিন বালাকোটের ময়দানে, একই বলে কারবালার ময়দানের, সেই দুঃখ কষ্টকে সহ্য করার জন্যে ছোট থেকেই হাসান হোসেনকে হোসেনকে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো এই ধৈর্য সহ্য তাকে মানুষ করলেন, লালিত পালিত করলেন। যাই হোক, একদিন হারালেন মাকে। এরপরে হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর খেলাফতের সময় হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে অত্যন্ত ভালোবাসতেন, কারণ আল্লাহর নবীর সবচাইতে পুরুষদের মধ্যে সবচাইতে প্রিয় ব্যক্তি ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর সাবিকুল হামিম অন্তরঙ্গ বন্ধু ছিলেন কে? আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী যাকে ভালোবাসতেন তাকে ভালো না বেশি পারে, তা একদিন আলীকে লক্ষ্য করে বলেন, আল্লাহ হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু খেলাফতের দায়িত্ব পাওয়ার সাথে সাথে জনতাকে সবাইকে ডেকে বলেন, উরকুবু আহলাল বাইত, আহলে বাইতের ব্যাপারে তোমরা সযত্ন থাকবে, আহলে বাইতকে হেফাজত করবে, খবরদার তাদের কোনো প্রকার কষ্ট দিবে না, দুঃখ দিবে না, তাদের হক আদায় করতে কোনো প্রকার তোমরা গাফিলতি করবে না। আর এটাই স্বাভাবিক, কি বলেন? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন হোসেন আসতেছে, আল্লাহর নবী সেই অন্তরঙ্গ বন্ধু আবু বকর আলীকে লক্ষ্য করে বললেন, কারাবাত আহলিল বাইত, আহলুল বাইতের আত্মীয়তা সম্পর্ক আমার কাছে আমার নিজস্ব আত্মীয়তা আত্মীয়দের চাইতে বেশি হকদার। সুবহানাল্লাহ, আল্লাহ নিজের পরিবার নিজের পরিজনের চাইতে আল্লাহর নবীর পরিবারকে বেশি গুরুত্ব দিলেন। সুবহানাল্লাহ, এই জন্যই হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলে বাইতের ব্যাপারে সজাগ থাকতেন, তাদের সব হক আদায় করতেন। এরপর হযরত উমারের খিলাফতের যুগে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভালোবাসতেন, কারণ তাদেরই নবীর হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের সম্পর্ক রাসূলের সঙ্গে, তার এই উমারের মেয়ে হাফসা রাসূলের স্ত্রী, ওই আবু বকরের মেয়ে আয়েশা রাসূলের সহধর্মিণী, তাদের একটা সম্পর্ক অত্যন্ত গভীর সম্পর্ক। উমার রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই হুসাইনের ছোট বোন উম্মে কুলসুমকে বিয়ে করেছিলেন কে? হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমার বারবার হযরত আলীর বাড়িতে যায়, প্রস্তাব নিয়ে হযরত আলী ব্যাপারটা গুরুত্ব দেয় না। একদিন আলীকে ডেকে বললেন, উমা আলী শোনো ভাই, আমি তোমার বাড়িতে বারবার আসি কেন জানো? আল্লাহর নবীর একটি হাদিস আমাকে সব সময় আমাকে হানা দেয়। আল্লাহ নবী বলেন, এই পৃথিবীর যত কারণ যত আত্মীয়তা সম্পর্ক কিয়ামতের মাঠে সব ছিন্ন হয়ে যাবে, শুধুমাত্র আমি নবীর সম্পর্ক এবং নবীর আমার কারণটাই শুধু থাকবে কিয়ামতের মাঠে। ওই দিনে তোমাদের সঙ্গে একটা সম্পর্ক করে আহলে বাইতের আমি নাজাত পাওয়ার একটা অসিলা খোঁজ করতেছি, কেন তুমি আমাকে ফিরিয়ে দিচ্ছ, কেন মারণ করছো? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা শুনে তার মেয়ে উম্মে কুলসুমের কাছে গিয়ে অনুমতি নিয়ে হযরত উমার আনসার সাহাবীরা বললেন, কিসের শুভেচ্ছা, কই যাও না? নবী পরিবারের মেয়ে উম্মে কুলসুমের সঙ্গে ফাতেমাতুজ জহরা এবং আলী ইবনে আবি তালিবের মেয়ে আমার ঘর, আজকে আমি বিয়ে করেছি, আমাকে তোমরা অভিনন্দন জানাও। আনসার সাহাবীরা সবাই মিলে হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলাকে অভিনন্দন জানালেন। সুবহানাল্লাহ, উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন দেওয়ান তৈরি করলেন, সাহাবীদের স্তর তৈরি করে সবার জন্য বাইতুল মাল সরকারি খাত থেকে তাদের একটা করে বেতন ভাতা নির্ধারণ করলেন। হাসান হোসেন কিন্তু অনেক পরের, কিন্তু হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেন যেহেতু আহলে বাইতের, হযরত আলীর যেখানে নাম বদরি সাহাবী, কারণ বদরি সাহাবীদেরকে এক নম্বরে রাখলেন, এই বদরি সাহাবীদের সঙ্গে হাসান হোসেনের নাম লিখে দিয়ে তাদের ভাতা হলো কত, 5000 করে করে তাদের প্রতি মাসে ভাতা। হযরত উমার রাদিয়াল্লাহু তাআলা এক ছেলে বলেন, হে আমিরুল মুমিনিন বাবাজি আব্বাজান, হাসান হোসেনের যে 5000 করে আমার ওই পর্যায়ে দিয়ে দেন না। কই না, এ তিনি কাবিন বে আবিন কাবি হাসান আল হোসেন বে আবি হিমা ওয়াতিনি বে উম্মিন কাবি উম্মি হিমা ওয়াতিনি বে জাদ্দিন কা জাদ্দি হিমা। ওই আমার প্রিয় সন্তান শুনে রাখো, তুমি যদি হাসান হোসেনের মতো বাবা আমার কাছে নিয়ে আসতে পারো, হাসান হোসেনের মতো যদি মা ফাতেমাতুজ জাহরা আমার কাছে উপস্থিত করতে পারো, হাসান হোসেনের মতো নানাজি যদি তুমি আমার কাছে উপস্থিত করতে পারো, তাদের দুজনের নানির মতো খাদিজাকে যদি উপস্থিত করতে পারো, হাসান হোসেনের যে 5000 করে দিরহাম ভাতা তোমার আমি নির্ধারণ করব, তুমি কখনোই তাদের সমকক্ষ হতে পারো না। বন্ধুগণ, এক শ্রেণীর মানুষ রয়েছে যারা আহলে বাইতের মিথ্যা ভালোবাসার দাবিদার নিয়ে এই আবু বকর উমার উসমান বড় বড় সাহাবীদেরকে লানাত করে, কাফের মনে করে, তাগুত মনে করে, তাদের উপর আল্লাহর লানাত ঘোষণ অভিসম্বাদ ঘোষিত হোক। একবার এমন থেকে কিছু নতুন কাপড় সুন্দর কাপড় আসে, হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বার এবং আল্লাহর রাসূলের কবরের মধ্যখানে বসে আছেন, সবাইকে দিচ্ছে, সবার সেটিং করে করে নিয়ে যাচ্ছে। হাসান হোসেন তখনও পিচ্চি ছোট, এমন ওখানে কাপড় নেই যেটা তাদেরকে পরাই দিবে। হযরত উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু দুঃখ পেলেন, সাথে সাথে অর্ডার করলেন ইয়ামান থেকে যিনি পাঠিয়েছিলেন যে গভর্নর, হাসান হোসেনের জন্য উপযুক্ত দুইটা হুল্লা হুল্লা বলা হয় জোড়া কাপড় আঁকি, একটা উপরে একটা নিচে, যত দ্রুত মদিনায় পাঠাই দাও, আমি শান্তি পাই না। আসার সাথে সাথে উমার রাদিয়াল্লাহু তাআলা আনহু হাসান হোসেনের দুইটি জোড়া নিয়ে গিয়ে নিজের হাতে পরাই দিয়ে বলছেন, আল্লাহ তাবা তাফসি, আল্লাহ তাবা তাফসি, এখন আমার হৃদয়ে শান্তি এসেছে, এখন আমার হৃদয়ে শান্তি এসেছে, এতই ভালোবাসতেন যাই হোক, এইভাবে হাজরাত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে হাজরাত উসমান রাদিয়াল্লাহু তাআলা অত্যন্ত ভালোবাসতেন। কারণ উসমান রাদিয়াল্লাহু তাআলাকে যে উসমানের কাছে রুকাইয়া উম্মে কুলসুম এই হাসান হোসাইনের দুই খালা জুনিয়র নূরাই অত্যন্ত ভালোবাসতেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলার যুগে হুসাইনের গায়ে শক্তি হয়েছে, যৌবনে পদার্পণ করেছে, বেসারি করছে, আফ্রিকার বিজয়ের জন্য সৈন্যরা যাচ্ছে। হযরত উসমান জুনুরাইন হুসাইনকে বলে ডেকে বললেন, যুদ্ধে যাও। প্রস্তুত হয়ে গেলেন। হযরত উসমান হুসাইন যেই আফ্রিকার বিজয়ে অংশগ্রহণ করেছিলেন, এরপরে তার বাবার খেলাফতের সময় তিনি মদিনায় ছিলেন, এরপরে বাবার সঙ্গে বহু যুদ্ধে অংশগ্রহণ করেছে এবং খাওয়ারেজদেরকে হত্যার যুদ্ধে তিনি অংশগ্রহণ করেছেন। এরপরে তার বড় ভাই হাসানের খেলাফতের সময় হাসানের সময় হোসাইন তার ছোট ভাইকে আদর যত্ন করে রাখতেন। যাই হোক, একদিন যেহেতু সেই সময় হযরত মুয়াবিয়া এবং হাসানের মধ্যে এই দুইটা গ্রুপের মধ্যে বিরাট এক যুদ্ধের সানা যুদ্ধের ডাঙ্কা বাজতে যাচ্ছিল, হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখলেন তার শিয়া তার গুরু এতই আহলে কুফা, কুফাবাসী বড় চরম গাদ্দার। হযরত হুসাইনের এমনকি আছে হযরত হাসান এমনকি যেই জায়নামাজে পড়ে তিনি নামাজ পড়তেন সেই জায়নামাজটা তার খুলে নিয়ে তার গায়ের চাদরটা খুলে নিয়ে তার শরীরে আঘাত করে তাকে অপদস্থ করেছিল। হযরত হাসান দেখলেন আমার রক্ত এদের হাতেই যাবে, যেমন ভাবে বাবা খুন, যেমন ভাবে আমার খালুজান উসমান হত্যা হয়েছে শিয়ার কাছে, আমার এই এই গ্রুপের কাছে আমার বাবাজি আম্বাজান হত্যা হয়েছে, একইভাবে আমাকে হত্যা করবে। তাই তিনি নিজের রক্ত এবং মুসলমানদের রক্তকে হেফাজত করার জন্য ছোট ভাই হাসানকে হুসাইনকে সাথে করে চলে গেলেন শামে এবং হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়ে তিনি কি করলেন, তানাজুল করলেন, তিনি দিয়ে দিলেন দায়িত্ব কার কাছে, খেলাফতের মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছে। এরপরে দুই ভাইয়ে মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার প্রতি বছর যেত এবং তাদের যে সরকারি ফান্ড থেকে দেওয়া হতো এক লাখ দিরহাম বার্ষিক দেওয়া হতো। একবার হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা 400,000 দিনার হযরত হাসানের হাতে দিয়ে দিলেন। এইভাবে হাসানের মৃত্যুর পরেও হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায় যেতেন, মুয়াবিয়া রাদিয়াল্লাহু কাছে যেতেন এবং তাকে সম্মান ইজ্জত করতেন। এমন কিছু বর্ণনা আছে যে একবার হুসাইনকে বললেন, হুসাইন আপনি আমার দরবারে আসবেন, আহলে বাইত আমার বাড়িতে এসে তাদের কি বলে ওটাকে ভাতা নিয়ে যাবে, এটা আমার জন্য বড় দুঃখ লাগে, তুমি মদিনায় থাকবে ওখানেই আমি তোমারটা পাঠিয়ে আসবো। সুবহানাল্লাহ, এমন ভাবে সম্মান মর্যাদা আহলে বাইতের যথাযথ সব কিছু করতেন। মুশকিল কোথায়, এখন হলো মুশকিলের পালা। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে কুস্তুনতুনিয়ার বিজয়ে কাইসার রোম সম্রাটের কাইসার সম্রাটের আপনার নগরী বিজয়ের জন্য হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা হুসাইনের কাছে চিঠি লিখলেন। হুসাইন সাথে সাথে তৈয়ার হয়ে চলে গেলেন শামে এবং যুদ্ধে বের হয়ে গেলেন। ওই যুদ্ধের সিপাহ সালার ছিলেন ইয়াজিদ রাহিমাহুল্লাহ। ইয়াজিদ সম্পর্কে আমাদের অনেক কথা আছে, একটু পরে আপনাদের বলবো। ইয়াজিদ সম্পর্কে আমরা অনেক কিছুই উল্টা পাল্টা জানি, মানে বরং সবটাই উল্টা জানি। এক জায়গায় আলোচনা করছিলাম, এক ভাই বলে ইয়াজিদ কি মুসলমান ছিল, তাই বললাম যে তোমার দেশের 1,000 মুলবির এক জায়গায় করলে ইয়াজিদের সমান হতে পারবে নাকি, যেই মুলবিরা তোমাদেরকে শিখিয়েছে যে ইয়াজিদ কাফের, নাউজুবিল্লাহ। এই যুদ্ধ সম্পর্কে আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী ছিল বুখারী শরীফের হাদিস, আউয়ালু জাইশিন মিন উম্মতি ইয়াজুনা মদিনাত কাইসার মাগফুরুন লাহুম। আল্লাহর নবীর ভবিষ্যৎবাণী ছিল এই কুস্তিনতিয়ার যুদ্ধে সাগর পাড়ি দিয়ে এই যুদ্ধে যারা অংশগ্রহণ করবে আমার উম্মতে সবাই মাগফুর, সবাই আল্লাহর পক্ষ থেকে ক্ষমা প্রাপ্ত। সুবহানাল্লাহ, যে যুদ্ধের সিপাহসালার স্বয়ং ছিলেন কে, ইয়াজিদ বিন মুয়াবিয়া রাদিয়াল্লাহু রাহিমাহুল্লাহ। এই যুদ্ধে ইয়াজিদের নেতৃত্বে ওই যুদ্ধে সৈনিক হিসেবে অংশগ্রহণ করেছিলেন কে, হুসাইন ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু। হুসাইন বন্ধুগণ, মুশকিল হলো কোথায়, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু মারা গেলেন, এরপরে হাসান মারা গেলেন, মবিরা রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার হাসান তো তানাজুল করছে, নেতৃত্ব দায়িত্ব দিয়ে দিয়েছেন, এবং ঐতিহাসিকগণ সকলে একমত হযরত আমির মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহুর যুগে মুসলিম বিশ্বে যেইভাবে নেতৃত্ব কঠোর ভাবে এবং সুন্দর ভাবে দায়িত্ব পালন করেছেন এমন পরবর্তীতে আর কেউ করতে পারে নাই। যেই মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত উমারের যুগে গভর্নর ছিলেন শাম দেশের, যিনি হযরত উসমানের যুগে ছিলেন এবং পরবর্তীতে আলী রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে শুধু একটা বিষয় সেটা ছিল এই, আমার ফুফাতো ভাই উসমানকে নির্মমভাবে যারা হত্যা করেছে তারা আপনার দলে আজকে রয়েছে, হয় আপনি বিচার করুন আর না হয় তাদেরকে আমার হাতে উঠিয়ে দেন, আমি তাদের বিচার করব, আমার হাতে বিরাট শক্তি, কারণ সবচেয়ে শক্তিশালী গভর্নর সেই সময় মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা না, রাজনৈতিক কারণে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু উসমানের হত্যাকারীদেরকে নিজেও বিচার করতে পারেন না, নিজেও পারেন নাই, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কাছেও দিতে পারেন নাই। মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার যারা একনিষ্ঠ কর্মী তারা মুয়াবিয়ার কাছে গিয়ে বললেন, আপনি কি মনে করেন আলীর চেয়ে উত্তম? বলেন, না, আল্লাহর কসম কখনোই না। আপনি কি মনে করেন আলীর সমকক্ষ? বলে, কখনোই না। আপনি কি খেলাফতের দায়িত্ব দাবি করেন? বলে, কখনোই হতে পারে না। তবে তোমরা বলো আমার ফুফাতো ভাই উসমানের এইভাবে নির্মম শাহাদাত হয়ে গেল, আজ পর্যন্ত তার বিচার হয় না, এই হত্যাকারীদের বিচারের বিচার প্রার্থী আমার হক আছে কি না? যাও তোমরা আলীর কাছে আমার পক্ষ থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু বলো এই উসমানের হত্যার বিচার চাই। যাই হোক, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়ে তারা হযরত উসমানের বিচারের কথাও বললেন। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মত ছিল যে এখন রাজনৈতিক পরিস্থিতি ঘোলাতে এখন বিচার করতে গেলে আরো সমস্যা বেড়ে যাবে, পরিস্থিতি কন্ট্রোলে আসলে বিচার করব। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলার কথা বলল, না কোনো সমস্যা নেই, হয়নি যে করেন আমি সহযোগিতা করছি, না হলে আমাকে দেন আমি করি। এটা বুঝের কম বেশ, রাজনীতির বুঝের কম বেশ হয় কিনা আপনাদের? এই বিষয়টা অনেকেই মাথায় একটু উল্টাপাল্টা বোঝে। আমি আপনার ছোট্ট দুইটা উদাহরণ দিই। শেখ মুজিব জাতির জনক দুনিয়া থেকে বিদায় নিয়েছে নির্মম ভাবে, হয়েছে না হয় নাই, পক্ষে বিপক্ষে যারাই থাকেন আমি সেদিকে যাই না রাজনীতি, কিন্তু এটা কথা ঠিক, শেখ হাসিনা তার নিজের মেয়ে 5 বছর বাংলার মাটির শাসন কার্য চালিয়ে বাবার হত্যার বিচার করতে পেরেছে, কেন পারে নাই? এখানে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো, এই জন্য পারে নাই। ঠিক আছে, শহীদ জিয়া আপনারা বলেন, শহীদ জিয়াউর রহমান তিনি নির্মম ভাবে হত্যা হল বা শহীদ হলেন, তার দল বা তার সহধর্মিনী খাদিজা কি বলে সরি খালেদা জিয়া তিনবার শাসনভার হাতে পেল, বিচার করতে পেরেছে, কেন পারে নাই? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা পারে নাই। হাসান যখন তানাজল করলেন আমির মুয়াবিয়ার কাছেই তো সমস্ত ক্ষমতা, পেরেছেন পারে নাই, একই। তাহলে এই রাজনৈতিক সমস্যা ছিল, এটা বুঝতে হবে। এই নিয়ে উচ্চবাচ্য হলো না কেন, অমুক্তা তমুক্তা, কারণ যিনি রাজ্য চালান তিনিই বুঝেন। একই সমস্যা ইয়াজিদ রাহিমাহুল্লাহ হুসাইনের হত্যাকারীদের বিচার করতে পারে নাই, মনে প্রাণে চাইলেও অনেক সময় হয় না, কারণ বিচার করতে গেলে ফাসাদ আরো বেড়ে যাবে, এটা আপনারা বুঝেন তো, দুইটা উদাহরণ থেকে আপনারা বুঝতে পারছেন। এই জন্য এই নিয়ে উচ্চবাচ্য বলার কিছু নেই। এই জন্য এখানে একটা কথা আপনাদের বলে রাখতে আমি বাধ্য হব, আহলুস সুন্নাহ ওয়াল জামাত যারা কোরআন ও হাদিসের ধারক ও বাহক, প্রথম থেকে আজ পর্যন্ত এদের আকীদা কি, সাহাবায়ে কেরামদের মধ্যে সমস্ত ভুল বোঝাবুঝি হয়েছে, এই সম্পর্কে আমাদের জবান কি করতে হবে, বন্ধ করে রাখতে হবে। ভুলও যদি করে এক নেকি, ঠিক করলে দুই নেকি, তাদের অনেক নেকি ছিল, যার কারণে সমস্ত ভুল ত্রুটি যদি হয়ে থাকে ওগুলি আগেই মাপ, বুঝতে পারছেন? কাজে ওই নিয়ে বাড়াবাড়ি করে নিজেদের জান্নাত হারিয়ে জাহান্নামে যাওয়ার চেষ্টা করবেন না। লা তাসুবু আসহাবি খবরদার, আমার সাহাবীদেরকে গালিগালাজ করবে না, কারণ তারা যে দিনের জন্য করেছে, তোমাদের কেউ যদি উহুদ পাহাড়ের মতো স্বর্ণ দিয়ে যদি খরচ করে দাও আল্লাহর দিনের পথে, ওদের একটুকু ওদের সমকক্ষ তো হবে না, বরং অর্ধেকও হতে পারবে না। কাজেই তাদের সম্পর্কে মুখ খোলা এটা নাসিবি, আহলে বাইতের যারা দুশমন তারাই কথা বলে। এই জন্য আমি পরক্ষণে আসতেছি যে এই আহলে বাইতকে কেন্দ্র করে, হোসেন রাজিয়াল্লাহু কেন্দ্র করে অনেক দল তৈরি হয়েছে। সঠিক মত কোনটা এটা আমাদের জানতে হবে, যার ফলে অনেকেই ভালোবাসতে গিয়ে উল্টা পাল্টা ভালোবেসেছে, অনেকে ঘৃণা করে ভালোবাসতে গিয়েও জাহান্নামের দিকে আগিয়েছে উল্টা ভালোবেসে, আর ঘৃণা করতে গিয়েও জাহান্নামের পথে আগিয়েছে, যার কোন সন্দেহ নেই। বন্ধুগণ, হোসেন রাজিয়াল্লাহু তাআলা আনহু, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার ছেলে ইয়াজিদ, এদের সম্পর্কে যত কথা জানেন, বিশাল সিন্ধুতে যা আছে সব করা ১০০-১০৫টা মিথ্যা। বিশাল সিন্ধুর মুসলমান হলে হবে না। আমাদের পড়তে হবে ইসলামের ইতিহাস, সিয়ার আলমুন নবালা, হাফেজ জাহাবির, পড়তে হবে আল বিদায়ের নেহায়া, হাফেজ ইবনে কাজীরের, পড়তে হবে আমাদের বড় বড় যারা ইসলামের ঐতিহাসিক গণ, যারা বিশ্বস্ত যে সমস্ত ইতিহাস গ্রন্থ পড়তে হবে, হিস্ট্রি বই পড়ে, মোহাম্মদ আলীর স্পিরিট অফ ইসলাম পড়ে, মীর মোশাররফ শিয়া ওই বদকারের বিশাল সিন্ধু পড়ে ইসলামের সঠিক ইতিহাস জানা যায় না। কুচক্রি ইহুদি কুচক্রিদের বানানো মুসলমানদেরকে ঘৃণিত ইতিহাস, মুসলমানদের সঠিক চাপা ইতিহাসকে আমরা চাজকে আমি আপনাকে বলতে চাই, আজ আমাদের জানা উচিত ইসলামের চাপা ইতিহাসটা কি এবং কারা কেন এই জঘন্য ইতিহাস বানিয়ে মুসলমানদের উপরে চাপে রেখেছে। আর মুসলমানদের পূর্বেশাররা, মুসলমানদের বড় বড় হুজুররা, মুসলমানদের বড় বড় ঐতিহাসিকরা, বর্তমান ইতিহাস ঐতিহাসিকরা ওই ইহুদিদের বানানো ইতিহাস বানিয়ে নিজেদের মধ্যে রক্তপাত করেছে, একে অপরকে কাফের জেনে নিজে এবং অন্যের জাহান্নামের পথের দিকে এগিয়ে গেছে। এই ইতিহাস আমাদের জানা উচিত। বন্ধুগণ, হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা কাঁদতেন, তার অনুপস্থিতিতে কাকে নেতৃত্ব দেওয়া যাবে, কারণ ফাসাদ দিন দিন বাড়তেই আছে, বিপর্যয় বাড়তেই আছে। যেটা হযরত ওসমানের যুগে ছিল বেড়ে আলীর যুগে অনেক বেড়েছে। এবং মনে রাখবেন, যারাই হত্যা করেছিল হযরত ওসমানকে তারাই হত্যা করেছিল হযরত আলী কারামুল্লাহ জুকে, তারাই হত্যাকারী ছিল কার, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, এরাই হুজুক ইহুদি কুচক্রী আব্দুল্লাহ বিন সাবা ইহুদি যার সন্তানের এই এই গ্রুপটাই হত্যা করেছিল কাকে, হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। কেমনে সামনে চলে 60 হিজরিতে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা নিজের ছেলে ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব ভার দিলেন এবং তার নামে বায়াত করলেন। সমস্ত গভর্নররা সব জায়গায় বায়াত হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সঙ্গত কারণে, কারণ এই পৃথিবীর পক্ষে হুসাইনের চাইতে উত্তম ব্যক্তি আর কেউ নাই, এর মধ্যে কোনো সন্দেহ নেই। তার মনে একটাই ছিল যে আমি এটা হকদার। আব্দুল্লাহ বিন জুবাইর মক্কাতে, তিনিও এইভাবে প্রথম মুহূর্তে আব্দুল্লাহ ইবনে আব্বাস, আব্দুল্লাহ ইবনে জুবাইর, কিছু কিছু সাহাবা ইকরাম বায়াত থেকে বিরত থাকলেন। হযরত ওসমান এবং আলীর হত্যাকারী কুফা গাদ্দার, কুফা নগরীর গাদ্দার বাহিনী, এরা হযরত হোসাইনের কাছে চিঠি লেখা শুরু করলো। কোন কোন বর্ণায় আছে 500, কোন বর্ণায় 600, কোন বর্ণায় 1200, কোন বর্ণায় 1600, এমনও বর্ণ আছে 40,000 চিঠি বই পত্র পাঠায় কার কাছে, হোসেন রাদিয়াল্লাহু তাআলা উদ্বুদ্ধ করে, আপনি চলে আসুন, আমরা ইয়াজিদের হাতে বায়াত হব না, আমরা আলী এবং আলীর পরিবারকেই চাই। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বায়াত না করার জন্য তিনি মদিনা ছেড়ে চলে গেলেন। কোথায়? মক্কায়। মক্কায় গিয়ে হজ টাজ করলেন, উমরা টুমরা করে তার কাছে তিনি দেখলেন, আচ্ছা ইরাকবাসীরা যে আমার কাছে এত চিঠিপত্র পাঠায়, আসলে কি ব্যাপারটা ঠিক না বেঠিক একটু যাচাই বাছাই তো করা দরকার। নিজে চাচাতো ভাই মুসলিম বিন আকিল, আকিল বিন আবি তালিব পাঠাই দিলেন। কোথায়? কুফাতে। যাও দেখি ব্যাপারটা কি, একটু যাচাই বাছাই করে আমাকে চিঠি লেখো, এরপর আমি সিদ্ধান্ত গ্রহণ করব। ওইখানে গিয়ে দেখলেন হানি ইবনে উরওয়ার বাড়িতে নামলেন এবং মানে অবস্থান করে দেখলেন মাশাআল্লাহ বহুত লোকজন, একে একে হযরত হোসাইনের নামে প্রায় 20,000 মানুষের তিনি বায়াত গ্রহণ করলেন। এরপরে চিঠি লিখলেন হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে, আপনি অতি সত্বর চলে আসুন, মানুষরা আপনার কাছে বায়াত করতে রাজি এবং আপনার নামে প্রায় 20,000 লোকের বায়াত গ্রহণ করা হয়েছে। এইখানে দেখেন কুচক্রির চক্রান্ত এবার কেমনে, এখানেই বুঝেন আব্দুল্লাহ বিন সাবার গ্রুপের কাণ্ড। বায়াত হয়ে গেল খুব আদর যত্ন মুসলিম বিন আকিলের। এরপরে 4000 লোকজন নিয়ে এদিকে ইয়াজিদের কাছে সংবাদ চলে গেল যে হোসাইন রাদিয়াল্লাহু আনহু মুসলিম এসেছে, তার হাতে বায়াত করতেছে। এদিকে ইয়াজিদ করল কি, নওবান বিন বাশির কুফার গভর্নর হযরত মুসলিম বিন আকিলের সঙ্গে ভালো ব্যবহার, এবং ও যে বায়াত করতেছেন উনি এই ব্যাপারে ওনার খালাস মানে কোনো মাথা নাই না আর কি। ইয়াজিদ জানতে পেরে বাসরার গভর্নর ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই নারকের এই নারকীয় ঘটনার মূল যে নায়ক তার নাম কি, ওবাইদুল্লাহ বিন জিয়াদ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কে চিঠি লিখল, তুমি নোমান বিন বাশিরকে সরাই দিয়ে বাসরার সঙ্গে কুফারও তোমাকে গভর্নর বানিয়ে দেওয়া হলো। মুসলিম বিন আকিল এসেছে, হোসাইন আসতে পারে, তুমি ব্যাপারটাকে সযত্নে খুব গভীরভাবে এটাকে নিবে, কোনোভাবেই যেন ফেতনা না হয় এইভাবে যেন, কারণ বায়াত হয়ে গেছে, এখন আবার এগুলি ফেতনা যেন না হয়, ইরাকবাসী যেন নতুন করে আর ফেতনা না করে, কারণ ইরাকবাসী কিন্তু চরম শয়তান, এদের মতো শয়তান পৃথিবীতে আর কেউ আছে কিনা জানি না উম্মতে মুহাম্মদের। ইয়াজিদ কিন্তু হত্যা করার কথাও বলে নাই, যুদ্ধ করার কথাও বলে নাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি করলেন, মুসলিম বিন আকিলকে ধরার জন্য বহু মানে সিআরি ছেড়ে দিলেন, সিআরি ছেড়ে দিল। এর মধ্যে একজন সিআরি কাছে কিছু টাকা পয়সা দিয়ে শাম থেকে জন এসেছে, ওই মুসলিম বিন আকিলের হাতে গিয়ে বায়াত করলো, তার সঙ্গে থাকে সবকিছু তথ্য নিয়ে ইয়াজিদ ইবনে ইয়াজিদ অর্থাৎ ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে পৌঁছে দিল। ওবাইদুল্লাহ বিন জিয়াদ দেখলো অবস্থাটা খুব কঠিন, বিরাট এক লড়াই হয়ে যাবে, যুদ্ধ বিগ্রহ হবে, কি করা যায়, মুসলিম বিন আকিলকে কিভাবে গ্রেফতার করা যায়। এদিকে মুসলিম বিন আকিল 4000 মানুষজনকে নিয়ে সঙ্গী সাথী ঘোড়ার অস্ত্রশস্ত্র নিয়ে চললেন কোথায়, কুফার এমারত দখল করার জন্য। সাথে 4000 মাগরিবের সময় গিয়ে উপস্থিত হলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ অবস্থা খুব ব্যাঘাত দেখে ওই রাজ কি বলে আপনার গভর্নর হাউসের তালা বন্ধ করে ভিতরে ঢুকে পড়ল। এদিকে আস্তে আস্তে কিন্তু ভাগতেই থাকে, ওই যে 4000 আস্তে আস্তে পিছন থেকে ভাগতেই থাকে। এক পর্যায়ে মাগরিবের সময় দেখেন মাত্র 500 জন, মাগরিবের নামাজ পড়লেন 300 জনকে নিয়ে। মাগরিবের নামাজের পরে নাকি মাগরিবের নামাজের আগেই হয়ে গেল, মাগরিবের নামাজ পড়লেন মাত্র 30 জনকে নিয়ে। এরপরে 10 জন, মুখ অন্ধকার হলে রাত্রে অন্ধকার নেমে আসলে একজনও মুসলিম বিন আকিলের সঙ্গে নাই। কারা এরা, শিয়া যারা এই চিঠি দিয়ে দেখেছে, যারা একটু আগে বায়াত করেছে 20000 মানুষ। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যারা বড় বড় নেতা খেতা জানেন তো এদেরকে টাকা দিয়ে কিনা যায়, দেখেন না মন্ত্রীর কিনা বেচা হয় না, হয় না, এদেরকে টাকা দিয়ে ছড়াই দিল শহরে বন্দরে মানুষজনকে বিভিন্ন ভাবে এদেরকে ভাগাবের জন্য। এ তো ভেঙে গেলই, মুখ অন্ধকার হলে রাত্রির অন্ধকারে মুসলিম বিন আকিল হযরত হুসাইনের প্রতিনিধি চাচাতো ভাই কোথায় যাবে রাস্তাঘাট কিছুই চেনে না, অন্ধকারে গিয়ে এক বাড়ির সামনে দাঁড়ালেন, দেখে এক মহিলা দাঁড়িয়ে আছে, বলল বাবা তুমি কে? ওই মহিলা তার ছেলেও কিন্তু হযরত মুসলিমের সঙ্গে ওই যে ইয়াজিদের গভর্নর হাউস দখল করার জন্য গিয়েছিল, বেগে আছে সব, কে কোথায় খবর নাই, দাঁড়ায় আছে তার সন্তান অপেক্ষা করছে, কয় কে বাবা তুমি? বলবো তৃষ্ণার তোমায় একটু পানি পান করো। পানি পান করে বলে বাবা পানি পান করছো চলে যাও এবার, কয় না আমি মুসলিম বিন আকিল, তুমি মুসলিম বিন আকিল আমাকে একটু থাকার জায়গা দাও। তো তাদের একটা মানে পরিত্যক্ত বা ঘর ছিল ওখানে তাকে রেখে দেবে। এরপরে তার ছেলে কিন্তু বাড়িতে উপস্থিত, উপস্থিত হওয়ার পরে বারবার ওই যে রেখে আসছে রাত্রের খাওয়া দিয়েছে, ভয় আর খাওয়া খাচ্ছেন না, কারণ খালাস বুঝতে পারছেন এরা আমার সঙ্গে গাদ্দারি করছে, যেই যেই ঘটনা ঘটছে উসমানের আলীর হাসান ওইটাই আজকে আমার ঘটবে নির্ঘাত, তিনি বুঝতে পেরেছেন। রাত্রি ভাবে থেকে গেল, সকালে ওই বুড়ি মহিলার ছেলে আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আশাসের কাছে গিয়ে বলছে, এদিকে কিন্তু ইয়াজিদ ঘোষণা করে দিয়েছে রাত্রে যে ধরে আনতে পারবে তাকে মুসলিম বিন আকিলকে যে ধরে দিবে না যদি পাওয়া যায় কাউরি কাছে তার রক্ত প্রবাহিত হবে, যে মেরে না আনতে পারবে তাকে দিয়ে দেওয়া হবে, আর টাকা পয়সার লোভ দেখে দিয়ে সব লোকজন ছেড়ে দিল সবাই। এবার ওই বুড়ির ছেলে এসে আব্দুর রহমান বিন মোহাম্মদ বিন আশাস, ও কিন্তু ওই ইয়াজিদের ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের গভর্নর হাউসে বসা গিয়ে কানে কানে বলতেছে, মুসলিম বিন আকিল কিন্তু আমাদের বাড়িতে আছে। ওবাইদুল্লাহ বিন জিয়াদ লক্ষ্য করছে, কিরে কি কথা বলে কানে কানে, কয় কি হয়েছে, কয় না বলে কি বলো, ভয়ে বলে দিয়েছে যে মুসলিম বিন আকিল কোথায়, আমাদের বাড়িতে। এরপরে ওবাইদুল্লাহ বিন জিয়াদ ওবাইদুল্লাহ ওই যে মহিলার বাড়িতে ছিল, মহিলার নাম ছিল তাওয়া, আমর ওমর ইবনে হুরাইস আল মাখজুমি, এর নেতৃত্বে 70 জন বা 80টা ঘোর শহর দিয়ে মুসলিম বিন আকিলকে ধরার জন্য পাঠিয়ে দিল। যাই হোক, ওখান থেকে খুব করুণ অবস্থায় তাকে ধরে নিয়ে আসলো, তার মুখে চোখে রক্ত প্রবাহিত, রাজ দরবারে তাকে বা গভর্নর হাউসে হাজির করা হলো। এরপরে মুসলিম বিন আকিল কাঁদতেছে, তাকে বলছে তুমি কেন কাঁদতেছ, তুমি এত কিছু ঘটাই আবার কাঁদো এখন, কয় দেখো আমি কিন্তু আমার জন্য কাঁদি না, আমি কাঁদি হুসাইনের জন্য, কারণ হুসাইনের কাছে আমি চিঠি পাঠিয়ে দিয়েছি আসার জন্য, এরাই কিন্তু চিঠি পাঠাই দিয়েছে, দিয়ে গভর্নর হাউস দখল করতে গেছে, তো আমি একটা শুধু আপিল রাখতেছি। আমার ইবনে সাদ ইবনে আবি ওয়াক্কাস কে বললেন, আমার একটা বাণী চিঠি শুধু পাঠাই দিবেন হুসাইনের কাছে, সেই জন্য ফিরে এখানে না আসে, এই আইরাকবাসী গাদ্দার, এরা নিমো খারাপ, এরা আমার সঙ্গে নিমো খারাপ করেছে, হুসাইন যেন তার পরিবার সহ না আসে। যাই হোক, এই যে ওবাইদুল্লাহ বিন জিয়াদ অনুমতি দিল এবং এই চিঠি পাঠানো হলো, এদিকে গভর্নর হাউসে নিয়ে গিয়ে মুসলিম বিন আকিলকে হত্যা করা হলো, তার মাথা শরীর এবং আরো যারা এর সঙ্গে ছিল, ওই যে হানি ইবনে উরওয়া যার বাড়িতে বায়াত করেছিল, আরো তার সঙ্গীদেরকে জবা করে গভর্নর হাউসের আশেপাশে ছড়ায় দিল খুব কঠিন অবস্থায়, এবং চৌরাস্তায় চৌরাস্তায় ওই তাদের মৃতদেহ ঝুলাই দিল যাতে করে মানুষ ভয় পেয়ে যায়। ইরাকবাসী যারা পক্ষে আর বিপক্ষে সবাই ভয়ে, কেউ আর মুখ খোলে না। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই দিন মুসলিম বিন আকিলের হত্যার দিন ছিল আরাফার দিন, 8 তারিখে মুত্তারিবিয়া হোসেন রাদিয়াল্লাহু তাআলা মক্কা থেকে উমরা টমরা করে এবার রওনা হচ্ছেন কোথায়, কারবালার ময়দানে, কোথায়, ইরাকের দিকে, কুফার দিকে। রাস্তায় খবর পেয়ে গেলেন ওই যে দূত খবরদার, মুসলিম বিন আকিল বলেছে খবরদার আপনি আসবেন না, এরা বলো গাদ্দার আপনাকে হত্যা করবে, আপনি আসবেন না। হযরত হুসাইন বললেন যাওয়া যাবে না, চলো আমরা সবাই মদিনায় ফিরে যাই। কিন্তু এই যে মুসলিমকে যারা হত্যা করছে, মুসলিমের ছেলেমেয়েরা বলল না আমার বাবাকে হত্যা করছে, হত্যার পরিবর্তে হত্যা না নিয়ে আমরা ফিরবো না। হুসাইন রাদিয়াল্লাহু বিপাকে পড়ে গেলেন, চলতেই থাকলেন কুফার পাশে গিয়ে। এদিকে কিন্তু ওবাইদুল্লাহ বিন জিয়াদ 1000 দিয়ে ঘোর সওয়ারি দিয়ে হুরুব ইবনে ইয়াজিদ আর তামিমের নেতৃত্বে ঘোর সওয়ার পাঠিয়ে দিয়েছে। হুরুব ইবনে ইয়াজিদ বললেন, হুসাইন আপনার ব্যাপারে আমাকে আপনি জড়িয়ে দিয়েন না, আমি অনুরোধ করি আপনি ফিরে যান, এই ইরাকবাসী বড় গাদ্দার আপনাকে কিন্তু মেরে ফেলবে। তখন কিন্তু হযরত হোসেন আবার ওই করলেন যে না ফিরে যাব, কিন্তু পরিবারের চাপে আবার সামনে আগা থাকলেন। ইতিমধ্যে ওমর ইবনে সাদের নেতৃত্বে আরো 4000 ঘোর সওয়ার দিয়ে ইয়াজিদ পাঠিয়ে দিল, কে ইবনে ইয়াজিদ, জিয়াদ, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, একদিকে 5000 আর দিকে শুধুমাত্র 40 জন ঘোর সওয়ার, 30 জন, 40 জন পদাতিক বাহিনী, অশ্ববাহিনী হলো মাত্র 30 জন, আর বাকি 17 জন ছেলে মেয়ে, কিছু পরিবারের সব যুবক ছোট ছোট। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈনিকদেরকে লক্ষ্য করে তিনি একটা ভাষণ দিলেন, দেখো এই পৃথিবীতে আজ ফাতেমাতুজ জোহরার একমাত্র সন্তান আমি, ছেলে সন্তান, নবী দহিত্র আমি, আমাকে তোমরা হত্যা করতে চাও, তোমরা কি শোনো নাই আল্লাহর নবীর মুখ থেকে হাসান হুসাইন জান্নাতের যুবকদের সর্দার, তোমরা ওবাইদুল্লাহ বিন জিয়াদের পক্ষে থাকো না বরং আমার পক্ষে চলে আসো। এখানে ওই যে প্রথম 1000 হুরুব ইবনে ইয়াজিদ আত-তামিমি তার পক্ষে চলে আসলেন, এবং যাই হোক এইভাবে তাদেরকে উদ্বুদ্ধ করলেন, কিন্তু তা বলল না, শেষ পর্যন্ত নিরুপায় হয়ে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তিনটা প্রস্তাব দিলেন, কার কাছে, ওবাইদুল্লাহ বিন জিয়াদের যিনি নেতৃত্বে সৈন্যবাহিনী নিয়ে এসেছেন, ওমর ইবনে সাদের কাছে, হয় দেখো হয় তোমরা আমাকে মদিনায় ফিরে যেতে দাও, আর না হয় কোথাও জেহাদ চলতেছে জেহাদ আমাকে জেহাদ করার অনুমতি দাও, আর না হয় ইয়াজিদ বিন মুআবিয়ার কাছে তোমরা আমাকে ফেরত যেতে দাও। উমার ইবনে সাদ বলেন ঠিক আছে, আপনার এই প্রস্তাব আমি ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে পাঠাচ্ছি, আর আপনিও প্রস্তাব দিয়ে ইয়াজিদের কাছে পাঠান। ওবাইদুল্লাহ বিন জিয়াদের কাছে যখন এই প্রস্তাব গেল, ওবাইদুল্লাহ বিন জিয়াদ এই নরক এই শয়তান বলল না হবে না, যাও হোসাইনকে আমার অর্ডার মানতে বলো, আর নাই যুদ্ধের জন্য প্রস্তুত হতে বলো। এখানেই সমস্যা। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন তোমরা আমাকে একটা রাত্রি সুযোগ দাও, রাত্রি কিছু ঘুম পেড়ে সবাই পরিবার আহলে বাইতের সবাই উঠে সারা রাত্রি ধরে নামাজ, তাহাজ্জুদের নামাজ, আল্লাহর কাছে কান্দা আরাধনা করে সকালবেলা হযরত হোসাইন রাদিয়াল্লাহু তাআলা গোসল করে আতর মেখে ঘোড়ায় সওয়ার হয়ে ওই ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যবাহিনীকে লক্ষ্য করে তিনি একটা ভাষণ দিলেন, বলেন দেখো তোমরা যে প্রস্তাব দিয়েছো কখনই আমি সেই প্রস্তাবে রাজি হতে পারি না, ওবাইদুল্লাহ বিন জিয়াদের অর্ডার মানতে আমি পারি না, আমার এই শরীরে এক ফোঁটা রক্ত থাকতে। সবাইকে উদ্বুদ্ধ করলেন তোমরা সবাই প্রস্তুত হয়ে যাও জিহাদ করার জন্য, যুদ্ধ করার জন্য। যুদ্ধের জয়গঙ্কা বেজে গেল। এদিকে 5000 হুরুব ইবনে ইয়াজিদ কিন্তু আগেই চলে আসছে, সেও যুদ্ধ করলো, দুজনকে মেরে ফেললো, পরে সেও হত্যা হয়ে গেল। এইভাবে ছোট ছোট এরা ওই 5000 এর সামনে কি আর টিকে থাকে, কোনো উপায় নেই। তারা বেছে নিল তাদের জীবনের জন্য শাহাদাত। আলী আল আকবর হযরত হুসাইনের সবচেয়ে বড় ছেলে আলী, তার সামনে তীরের আঘাতে প্রাণ ত্যাগ করলেন, তার ছোট সন্তানের শরীরে সে তীর নিক্ষেপ হয়ে সেও মরতেছে, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু রক্ত মুছতেছে আর বলতেছে আল্লাহ যে জাতি আমাদেরকে ওয়াদা করে এত চুরিপত্র দিয়ে ডেকে নিয়েছে, গাদ্দারি করেছে, খেয়ানত করেছে, তুমি তাদের বিচার করো। একে একে সবাই মহিলা এবং ছোট বাচ্চাদেরকে পিছনে খিমার মধ্যে রেখে তাবুর মধ্যে রেখে সবাই শেষ হয়ে গেল, শুধুমাত্র বাকিকে আলী ইবনে হুসাইন, তাকে জাইনুল আবেদিন বলা হয়, হুসাইনের ছোট্ট বাচ্চার একটা নাম কি আলী, আলী ইবনে হুসাইন জাইনুল আবেদিন, ছোট বাচ্চাদের কোলে তখন সবাই শেষ। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার শাহাদাতের জন্য তিনি প্রস্তুত, কারণ তিনি এবার দেখছেন মৃত্যু হলে নানাজির সঙ্গে আমার সাক্ষাৎ হবে, মৃত্যুর সাথে সাথে আমার মা ফাতেমাতুজ জোহরার সঙ্গে আমার সাক্ষাৎ ঘনিয়ে এসেছে, বাবা আলীর সঙ্গে, বড় ভাই হাসানের সঙ্গে, ইতিপূর্বে যারা তাদের শরীর মাটিতে পড়েছে কিন্তু তাদের রূহগুলি ইল্লাইনে আল্লাহর কাছে পৌঁছেছে, তাদের সঙ্গে আজ আমার সাক্ষাৎ ছাড়া আর কোনো উপায় নেই, দুনিয়াতে বেঁচে থাকার কোনো উপায় নেই। তাই তিনি তার ছোট বোন জাইনাবকে লক্ষ্য করে বললেন জাইনাব আমি মরে যাব, খবরদার তুমি কান্নাকাটি করবে না, বিলাপ করবে না, চুল ছেঁড়াছিঁড়ি করবে না, জাহিলিয়াতের কাজ করবে না, ধৈর্য ধারণ করবে তোমরা, আমার এবার বিদায়ের পালা। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একাই ময়দানে দাঁড়িয়ে আছে, কেউ সাহস পায় না, কে তাকে হত্যা করে জাহান্নাম ক্রয় করবে কেউ সাহস পায় না। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা একাই নীরবে দাঁড়িয়ে আছেন, নিজে কারোর উপরে কোনো অন্যায় করছে না, যার সামনে একে একে সবাই দুনিয়া থেকে শাহাদাতের শরবত পান করেছে, কারণ তিনি এবার জান্নাতের গার নাকি পাচ্ছে, বেঁচে থাকার কোনো উপায় নেই। এবার ওবাইদুল্লাহ বিন জিয়াদের বাহিনী তাকে চতুর্দিক থেকে ঘিরে ধরে আসছে, এগিয়ে আসতেছে। অনেক সময় পার হয়ে গেল, সিম্মার বিন জিরে জাউসান নাম কি আমরা সিমার বলি না, সিমার বা সামার বিন জিরে জাউসান, কোন কোন বর্ণে আছে সেনান বিন মালিক আল নাখাই বা খাউলা, কোন বর্ণে আছে খাউলা আসবাহি বা নাখাই, বললো আরে তোমরা কি দেখতেছো, এই একজনের জন্য আমরা দেখে দেখি কি তোমরা কি চেহারা দেখতেছো, আর কত এই রোদের মধ্যে দাঁড়িয়ে থাকবো। সিম্মার বিন জিরে জাউসান তার উদ্বুদ্ধতে কোন কোন বর্ণে আছে মালিক সেনান বিন মালিক আল আসবাহি, ব্যাস একটা তীর মেরে দিল। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই হুলকুমের এখানে গিয়ে তীর বিঁধল, তিনি সাথে সাথে মাটিতে লুটিয়ে পড়লেন। নরধামরা তার বুকে চড়ে বসে বুকের মধ্যে হানা করল, হানা দিল, এবং সবাই মিলে তার মাথা শিরচ্ছেদ করে দুনিয়া থেকে তাকে এবার আখেরাতের দিকে পাঠিয়ে তাকে জান্নাতে পাঠায় দিল। বন্ধুগণ, এইভাবেই কিন্তু হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার শেষ নিঃশ্বাস ত্যাগ হয়ে গেল। এরপরে তার তার মাথা নিয়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের দরবারে হাজির হলো। সেখান থেকে তার পুরো সপরিবারে তাদেরকে পাঠিয়ে দেওয়া হলো ইয়াজিদের কাছে। ইয়াজিদ যখন এই খবর শুনল, সঠিক যেটা বর্ণনা ইসলামের ইতিহাস, ইয়াজিদের সেই সমস্ত ইয়াতে কি বলে ওটাকে আমরা কি বলি, রাষ্ট্র রাজপ্রাসাদে কান্নার রোল ভেসে উঠল, সবাই শোকাতুর। ইয়াজিদ তাদেরকে বলল, যারা ছোট পরিবার ছিল আপনাদের জন্য দুইটা প্রস্তাব, হয় এখানে রাজ পরিবারে থাকেন, এখানে এখানে আপনাদের সব কিছুর ব্যবস্থা করা হবে, আর না আপনারা মদিনায় যেতে চাইলে আপনাদের সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হবে। তাদেরকে সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হলো, তারা মদিনায় যাওয়ায় এবং হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাথা তার মা ফাতিমাতুজ জোহরা মদিনা মদিনার যে বাকিউল গারকাত কবরস্থানে তার কবরের পাশে রাখা হয়েছে, এটাই সঠিক মত। যদিও আজ তার কবর রয়েছে ইরাকে, কবর রয়েছে কুফায়, কবর রয়েছে বাগদাদে, কবর রয়েছে কোথায় সিরিয়ায়, কবর রয়েছে কোথায় মিশরে। বন্ধুগণ, এইভাবেই ইয়াজিদ কিন্তু কখনোই তাকে হত্যার জন্য বলে নাই। যাই হোক, এইভাবেই কিন্তু হোসেন রাদিয়াল্লাহু তাআলা নির্মম ভাবে দুনিয়া থেকে বিদায় নেন। বন্ধুগণ, এখানেই শেষ নয়। হোসেন রাদিয়াল্লাহু তাআলা এই দুনিয়া থেকে বিদায় গ্রহণ বিদায় হলেন, কিন্তু আখেরাতে তার বিচার কিন্তু অবশ্যই পাবেন। পাবেন না, কিয়ামতের মাঠে যখন তিনি শাহাদাতের রক্ত ঝরা নিয়ে কিয়ামতের মাঠে দাঁড়িয়ে আল্লাহর সামনে উঠে বলবে, হে আল্লাহ, আমার যারা হত্যাকারী তাদের তুমি ন্যায় বিচার করে দাও, তখন সেই হত্যাকারীরা কোথায় যাবে, পার পাবে? শুধু তাই না, কিয়ামতের আগেই এই দুনিয়াতেই ওবাইদুল্লাহ বিন জিয়াদের সঠিক বিচার আল্লাহ করে দিয়েছেন। আলাস্তার আলাস্তাই এই ওবাইদুল্লাহ বিন জিয়াদকে তার শিরচ্ছেদ করে, যেমন শিরচ্ছেদ করেছিল হযরত হোসেনের, ওইভাবেই আল জাজা ওবাইদ বিন সিলাবাল যেমন করণীয় তেমনি তার কি ফল, পাপ বাপকেও ছাড়ে না। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদের আলাস্তার আলাস্তাহির হাতে নির্মম ভাবে তাকে হত্যা করে কুফা বাগদাদের শাহী মসজিদে তাকে রাখা হলো। তার ওই মাথা একটি সাপ বর্ণিত আছে, একটি সাপ তার নাকের মধ্যে ঢুকে মুখ দিয়ে বাইর হলো তিনবার। এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ তার যখন গভর্নর হাউসে তার মাথা নিয়ে যাওয়া হয়েছিল, ওই মাথার মধ্যে একটা লাঠি দিয়ে একটা কি বলে লাঠি দিয়ে গোতা মারতেছিল, অপমান করতেছিল। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা পুরো সাহাবী রাগ সহ্য করতে না পেরে বলল, এই ওবাইদুল্লাহ বিন জিয়াদ কবুতর, ওই জায়গায় তুমি আগে লাঠি দিয়ে আঘাত করবে না, যেই জায়গাতে আমি স্বয়ং মুহাম্মদ রাসূলুল্লাহকে চুমু দিতে দেখেছি, খবরদার। বন্ধুগণ, এই দুনিয়াতে তাদের যারা হত্যা করেছিল এই দুনিয়াতে তাদের শাস্তি আল্লাহ দিয়েছেন। এখানেই কিন্তু ঘটনা শেষ। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর এইভাবে তার শেষ দিন কি হয়ে গেল, শেষ হয়ে গেল। হোসেন রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে আরো হত্যা হলো কারা, আহলে বাইতের হযরত আলীর ছেলে আবু বকর, হযরত আলীর ছেলে উমার, হযরত আলীর ছেলে উসমান, খেয়াল করেন। আজ আবু বকর উমার উসমানকে এক শ্রেণীর মিথ্যুক ভালোবাসা, আহলে বাইতের এই নামকে শুনলে ঘৃণা করে। কিন্তু চিন্তা করেন, হযরত আলী আবু বকরের নামে নিজের ছেলের নাম রেখেছে, উসমানের নামে নিজের ছেলের নাম রেখেছে, হযরত উমারের নামে তার ছেলের নাম রেখেছে। এইভাবে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলার ছেলে আবু বকর, হযরত হাসানের ছেলে আলী উমার এবং তলহা, তারাও এই দুনিয়া থেকে এসে শাহাদাত হয়। এভাবে হযরত হোসেনের ছেলে আলী আল আকবর আব্দুল্লাহ, এরাও দুনিয়া থেকে বিদায় হয়। হযরত আকিলের ছেলে জাফর আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুল্লাহ বিন মুসলিম বিন আকিল, এভাবে মুসলিম, এভাবে আব্দুল্লাহ বিন জাফরের ছেলে আউন এবং মুহাম্মদ, নবী পরিবারের সবাই, শুধুমাত্র বেঁচে থাকলো কে, আলী উগ্ন হোসেন উগ্ন আলী ইবনে আবি তালিব জাইনুল আবেদিন। বন্ধুগণ, হযরত আল্লাহ এবং হযরত উমার যদি না হতো, পরে এই প্রত্যেকবার উমার যদি না হতো, আহলে বায়াত এই কারবালার মদেই শেষ হয়ে যেত। এই হুসাইনকে এই আলী জাইনুল আবেদিনের মা কাইসার রোম সম্রাটের মেয়ে ইজদাজার একে যখন ওই গনিমাত হয়ে উমারের যুগে উপস্থিত হয়েছিল, তখন এই রোম সম্রাটের মেয়ের উপযুক্ত ব্যক্তি খোঁজ করে নিয়েছিলেন কাকে, হুসাইন কে, হযরত উমার ফারুক। ওই আজদাদার রোম সম্রাটের মেয়ের গর্ভ থেকে এসেছিলেন কে, এই আলী জাইনুল আবেদিন। উমার যদি সেদিন তাকে না দিত তাহলে তার আলে পরিবার সেদিনই শেষ হয়ে যেত। বন্ধুগণ, আমি আপনাদের আজকে এখানে একটু শুধু কথা বলতে চাই, আসুন সংক্ষিপ্ত হয়ে সময় অনেক বেশি হয়ে গেছে, সেটা হলো এই হযরত হোসাইনের শাহাদাত হয়েছে। এই শাহাদাতকে কেন্দ্র করে তিনটা গ্রুপ, কয়টা গ্রুপ? তিনটা গ্রুপ। একটা হলো জাহান্নামী গ্রুপ, সরাসরি যারা এই আহলে বাইতের কি ঘৃণা করে, খাওয়ারেজ, যারা যারা হযরত আলীর সঙ্গে যুদ্ধ করেছিল, যারা হোসাইনের সঙ্গে যুদ্ধ করেছিল, হযরত হাসান যারা হত্যা করেছে, হযরত কাকে, এক শ্রেণীর শিয়া এবং খাওয়ারেজ যারা হত্যা করেছে হযরত ওসমানকে, আলীকে, হাসান হোসাইনের হত্যাকারী, এরাই এই গ্রুপেই, এরা আবদুল্লাহ বিন সাবার ইহুদি জারুল সন্তানের গ্রুপ। বন্ধুগণ, এক গ্রুপ এরা হযরত হোসাইনের মৃত্যুতে বড় আহ্লাদ, এরা চোখে সুরমা পরে, মজার মজার খানা খায়, খানা দানার অনুষ্ঠান করে, বহুত নাচ গান অনেক কিছুই করে, এরা আহ্লাদ করে। এই গ্রুপ কি? বাতিল গ্রুপ। আর একটা গ্রুপ হলে এরা সরাসরি নবী পরিবারের সঙ্গে কি দুশ্মনী ঘোষণা করছে। আর একটা গ্রুপ হলো যারা আহলে বাইতের মিথ্যা দাবিদার, তাফিজিরা, গোলাতুশিয়া, এরা নবী পরিবারের মিথ্যা, এরাই হলো ওই ইরাকের গাদ্দার বাহিনী যারা হত্যা করেছে আলী হাসান হোসেনকে, এরাও মিথ্যা, ওই আব্দুল্লাহ বিন সাবার বানানো এই গ্রুপ, এরা নবী পরিবারের মিথ্যা ভালোবেসে কি করে, এরা উল্টো পাল্টো অনেক কিছু করে, কি করে, এরা তাজিয়া বাইর করে, এরা কবর বানায়, কবরের উপরে তাজিয়া বানায়, ফাতেমার, আলীর, হাসান, হোসেন বিভিন্ন জায়গায় জায়গায়, ওইখানে গিয়ে তারা ভিক্ষা মানে, ওখানে গিয়ে তারা তাদের কাছে কি দুনিয়া আখরাতের কল্যাণ চাই, ওরা কবরের উপরে গম্বুজ বানা, এই কবরের উপরে গম্বুজ বানা, এই গ্রুপই শিখিয়েছে, শিরকের আখড়া এরাই তৈরি করেছে, এই গ্রুপটাই মুসলমানদেরকে শিরকের প্লাবনে ডুবিয়ে দিয়েছে, নিজেরা শিরক করেছে, অন্যকে শিরক করিয়েছে, এরা মিথ্যা দাবিদার। আবু বকর, উমর, উসমান সমস্ত সাহাবীদেরকে কাফের ফতোয়া দিয়েছে, নাউজুবিল্লাহ, এরা হযরত হযরত কি বলে মুয়াবিয়াকে কাফের ফতোয়া দিয়েছে, ইয়াজিদকে কাফের ফতোয়া দিয়েছে, এরা গালিগালাজ করেছে, পাহাড় জমিয়েছে মিথ্যা বর্ণনা, কিসা, কাহিনী, যার ফলে এদের শৈলবে প্লাবনের শৈলব হয়ে গেছে এক শ্রেণীর বোকা মুসলমান। এদের মধ্যে আমাদের বাংলাদেশের শতকরা বেশিরভাগ মানুষ যারা বলে ইয়াজিদ কি মুসলমান, যারা এদিনকে কেন্দ্র করে কি করে মাহফিল করে, অজনসিয়ত করে, যারা আশুরায়ে মুহররমকে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হত্যার সঙ্গে জড়িয়ে দেয়, আশুরায়ে মুহররমের সঙ্গে, যদিও তার হত্যা হয়েছিল জুমার দিন আশুরায়ে মুহররম, কিন্তু আশুরায়ে মুহররমের রোজা এবং এত ঐতিহাসিক ঘটনা, ফেরাউনের ফেরাউনের নিপাত এবং হযরত মুসা এবং বনী ইসরায়েলের নাজাত তার সঙ্গে সম্পর্ক, সেই জন্য এই দিনকে রোজা রাখতে হয়, 10 তারিখে রোজা রাখতে হয়, তার আগে 9 তারিখ রাখতে হয়, এই 10 তারিখে রোজা রাখলে আল্লাহর নবী বলেন এক বছর অতীতের গুনাহ মাফ হয়ে যায়, সুবহানাল্লাহ। এই রোজা জাহেলিয়াতের যুগে রাখতো, ইহুদি খ্রিস্টানরা রাখতো, আল্লাহর নবীও রেখেছেন, সাহাবাদেরকে রাখতে উদ্বুদ্ধ করেছেন, রমজানের রোজা ফরজ হওয়ার আগে আশুরায়ে মুহররম রোজা কি ফরজ ছিল, আশুরায়ে মুহররমের ইতিহাস কার সঙ্গে, আর জয়ায় জিলাম হোসাইনের কারবারার কোটের সঙ্গে, নিঃসন্দেহে এটা কঠিন ইতিহাস, মর্মান্তিক ঘটনা, তাকে যারা হত্যা করেছে তারা জালেম নিঃসন্দেহে, কোন ই নেই, কিন্তু একে কেন্দ্র করে আমরাও নিজেরা শিরকে ডুবে যাবো, এটা তো হতে পারে না। এদিনকে কেন্দ্র করে কালো কাপড় পরা, এই মাসে বিয়ে করা যাবে না, স্ত্রী সহবাস করা যাবে না, গোস্ত খাওয়া যাবে না, এই দিনে যে শরবত বাঁধবে, সে হজ কাউসারের শরবত খেলো, অমুক করলো, তুমুক করলো, এদিনকে কেন্দ্র করে বিলাপ করা, ছুরিয়াঘাত করা, বুক চাপড়ানো, গাল ছিঁড়া, কাপড় ছিঁড়া, তারপরে চুল ছিঁড়া, এগুলি সমস্ত জাহেলিয়াতের কাজ, এগুলি সম্পর্ক মুশরিকদের কাজ, কাফিরদের কাজ। এই জন্য বন্ধুগণ, আহলুস সুন্নাহ জামাতের আকীদা কি, এই দুই দলে পাতি সঠিক দল কোনটা, এই দুই দল যারা ভালোবাসতে গিয়ে মিথ্যা ইতিহাসকে চাপা দিয়ে, কাফেরদের ইহুদিদের ইতিহাস চাপাই দিয়ে মুসলমানের মধ্যে কি করেছে, এই ঘটনাটা জান কি, যারা হত্যা করেছে হযরত উসমানকে, হত্যা করার পর হযরত আলী যখন আমিরুল মুমিন হলেন, হযরত আলী ক্ষমতার কারণে লোভে উসমানকে হত্যা করেছে, আবার হযরত আলীকে হত্যা করে বলে মুয়াবিয়া ক্ষমতার জন্য আলীকে হত্যা করেছে, আবার হাসানকে হত্যা করে বলে কি দেখো তাহাজ্জুদ করার পরও মবিয়ার হত্যা করলো, হোসেনকে হত্যা করে তো দেখো তো ইয়াজিদ করছে। এটা হলো ইহুদি চক্রান্ত। আজ ওই ইহুদি চক্রান্ত মুসলমানদের মধ্যে আপোষে কি মারামারি লাগিয়ে রেখেছে না আগে নাই? মুসলমান ব্যাগ করলা না বুঝে এরা দিন, না বুঝে রাজনীতি, না বুঝে সমরনীতি, না বুঝে কিচ্ছু। এরা যখন যেদিকে কয় ওদিকে গড্ডালিকায় গা ভাসিয়ে চলে, যারে তারে যা মনে তাই কয়, নিজেরাও শিরিক করে অন্যকে। বন্ধুগণ, এই জন্য সঠিক ইতিহাস জানতে হবে। এই জন্য আসো এই আশুরা মহরম এর ইতিহাস হযরত মুসার নাজাতের জন্য সঙ্গে ফেরাউন এবং তার সদল বলে নিপাত ওই বাহার কুজমে ডুবে ওই ফারাক নাবে কোন বাহার পান যাই না কোন ওয়া রাখনা আলা ফেরাউন ওয়া আনতুম তানজুরুন। আসলে মহরমের সঙ্গে হযরত হুসাইন যদিও ঘটনা চক্রে একই ঘটনা ছিল, এই দিনে বেলে কি হয়েছে, ইউনুসের তোবা কবুল হয়েছে, হযরত ফাতেমা কে হয়েছে, আদমের হয়েছে, উমুক হয়েছে, তুমুক হয়েছে, দুনিয়ার সবকিছুকে জড়াই দিয়ে এক লম্বা তোর হাদিস বানিয়ে দিয়েছে আর পেপার পত্রিকায় অজনসিয়ত করতেছে, সাহাবীদেরকে গালাগালি করতেছে, হযরত মুয়াবিয়াকে গালি করে গালি গালাজ করে, নাউজুবিল্লাহ, বড় বড় রাইটাররা নাউজুবিল্লাহ, বড় বড় ইসলামের কি বড় বড় নেতা খেতারা। এই জন্য বন্ধুগণ আসুন আসুরের মহরমে রোজা রেখে এক বছর অতীতের গুনাহ মাফ করি। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলার হত্যায় আমাদের কি হবে, আহলে সুন্নাহ জামাতের আকীদা কি? এদের আকীদা হলো এই, যারা তোমরা মনে রাখবেন ইয়াজিদ না এই হত্যাতে অর্ডার করেছিলেন, না সহযোগিতা করেছেন, না এই হত্যায় তিনি স্বীকৃতি দিয়েছিলেন। এই হত্যা ওবাইদুল্লাহ বিন জিয়াদ এবং এই মুনাফিকদের মাধ্যমে হয়েছে। ওই সিম্মার বিন জিল জাউসান